জানুয়ারি 2016, বানিয়াচং, হবিগঞ্জ। গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরেফ বিল্লাহ মীরে মোহাম্মদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أبدا الناس. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عزوا عليها بالنواجذ. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم مايك داوز أولپ بارن ها কথা বলতে আরাম হয় আর না হলে কষ্ট হয় কথা বলতে। কে বললেন কমায় দেন, বুঝানো গেলে আমি কি করবো? আপনাদের মাইকের মাইকের আওয়াজ কমাইলে বাড়াইলে না, আসলে এখন কি বুঝা যায় না? এটা হলো কাছে রাখা দূরে রাখার মধ্যে ফরক হয়ে যায়। বস ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, আওয়াজ কমায় না তাহলে কষ্ট হবে কথা বলতে। এখন বুঝা যায় নি ভাই? আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মহব্বতের জন্য কবুল করেন এবং পুরো জিন্দগি আল্লাহর জন্য উৎসর্গ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর জিন্দগি বহুতই মুক্তাসার, আল্লাহ পাক জল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু এই দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে পাঠাইছেন। কার হায়াত কতটুকু কেউ কিছু বলতে পারে না। নজানে বুলালে পিয়া কিস ঘড়ি তুর হাজার তকতি খড়ি কি খড়ি। হযরত শাহ বুলগনি পূর্ব রহমতুল্লাহ আলাইহি এই শের পড়তেন এবং বলতেন, হর মুসলমানের ফিকির করা উচিত যে ভাই কখন ডাক আসে তো বলা যায় না, যখনই ডাক আসে দুনিয়ার থেকে আমাদেরকে চলতে হবে তো সাথে কি নিয়ে যাব। জো বসর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কাজা মে ভি পিছে চলি আতি হুঁ জরা ধ্যান রহে। মানুষ দুনিয়াতে আসে মৌত তার সঙ্গে সঙ্গে আসে, যে সতর্ক করতে থাকে যে আমিও সাথে আছি তো তুমি হুশিয়ার থাকো। তু বরায় বন্দিগি হ্যাদ রাখ বা রেসার আফগান্দিগি হ্যাদ রাখ চন্দ রোজ আ জিন্দগি হ্যাদ রাখ ওরনা ফির শর্মিন্দগি হ্যাদ রাখ কর লে জো করনা আখির মৌত হ্যায় এক দিন মরনা আখির মৌত হ্যায় জিন্দগি পুরা আল্লাহ পাকের বন্দগির জন্য, তোমার হায়াত আল্লাহ পাকের বন্দগির জন্য। আল্লাহ তাআলা জিন্দগি দান করছেন তার মহব্বতের জন্য, বন্দগির জন্য। কিন্তু অধিকাংশই আমরা মানুষ গাফলতের মধ্যে ডুবে আস, আল্লাহ থেকে বেখবর বেফিকির। হযরত মাওলানা ফজলুর রহমান গান মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই ভারতে বহুত বড় এক বুজুর্গ ছিলেন, এতটা আল্লাহ পাকের মহব্বতে ধ্যানে সর্বদা ডুবা থাকতেন যে কে আসলো কে গেল এগুলি খেয়াল করার সময় হইত না। ওনারই নাতির বিয়ে, বাড়িতে ভিড়, লোকজন বললেন যে কিসের ভিড় রে? বললেন যে আপনার নাতির বিয়ে, তো সেই উপলক্ষে মেহমানরা আসছে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাকের জিকিরে ধ্যানে এসা ঘর এসা ডুবা খেয়ালই নেই কি হতেছে না হতেছে। কিছুক্ষণ গেলে আবার বললেন, এত ভিড় কেন আজকে আমাদের এখানে, এত লোক কিসের? বললেন যে হজরতজি আপনার নাতির বিয়ে, তো মেহমান দাস। বললো হ্যাঁ আচ্ছা। ফের কিছুক্ষণ গেল আবার জিজ্ঞেস করছেন ভিড় কিসের এত, তো লোকেরা বলছে যে হজরতজি আপনার নাতির বিয়ে। বলো হ্যাঁ তুমি তো আগেও বলছিল বারবার, কিন্তু আমার খেয়াল থাকে না, তো বস চলো এখন আর জিজ্ঞেস করলো উত্তর দিও না, আর জিজ্ঞেস করলো কিন্তু কেন খেয়াল থাকে না সেটা আর ভাঙে বললেন নাই। খাঁটি আউলিয়া যারা তাদের নিজের অবস্থা প্রকাশ করতে রাজি হন না। এটাকে হিন্দুস্তানের এক বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাই বলছেন, আয় খেয়াল দোস্ত আয় বেগানম সাজে মা সেবা ইস ভরি মাহফিল মে তুনে মুঝকো তনহা কর দিয়া। হ্যাঁ হে মাহবুবে পাক, হে আল্লাহ, আপনার মহব্বত আপনার ধ্যান আপনার খেয়াল তমাম দুনিয়ার খেয়ালকে ভুলাই দিছে। আল্লাহ পাকের ধ্যানে আল্লাহ পাকের মহব্বতে আউলিয়ায় কেরাম আরিফিন এতটা ডুবা গর্ব থাকেন যে অনেক আউলিয়ায় কেরামের হালত এরকম হয় যে কে আসলো কে গেল এতটুকু ধ্যান করারও তাদের জন্য মুশকিল লাগে। হুজ্জাতুল ইসলাম হজরত মৌলানা কাসেম মানুতুই রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানী হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এত বড় আলেম ছিলেন, ফকির ছিলেন, আরেফ ছিলেন যে হজরত হাকিমুল মুত্তাহার বলতেন, হামারি হজরত ইমাম গজ্জালি আর ইমাম ফখরুদ্দিন রাজি সে কম না থে। আমাদের এই বুজুর্গান দিন ইমাম ফখরুদ্দিন রাজি থেকে ইমাম গজ্জালি থেকে কম ছিলেন না, এত বড় মর্তবা তাদের ছিল। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মানুষের সঙ্গে যখন বসতেন ফজরের নামাজের পরে, লোকজন বসে আছে মহব্বতে দিনের কথা হচ্ছে অথবা এমনি বসে আছেন, বসে আছেন তো বসেই আছেন, এশরাকের নামাজই শেষ, হজরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মানুষের রেয়াতে এশরাকের নামাজও পড়লেন না, যে ভাই আসছেন তারা আল্লাহর জন্য, বস নিজের নামাজও ছুটে গেছে, অর্থাৎ এশরাকের নামাজ রয়ে গেছে। ওদিকে ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়লেন, মানুষজন বসে আছে দল বান্ধা, যেই এশরাকের টাইম হলো এই মাজমার মধ্যে উঠে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছেন। এক একজনের এক এক রং, হার গুলেরা রঙ বয়ে দিগারস, এক এক বলির এক এক রং, এক এক বুজুর্গের আমলের এক এক তরিকা। হযরত মাওলানা গঙ্গি রহমতুল্লাহ আলাইহির হালত ছিল কই মরতা কই জিতা হি রাহা ইশক আপনা কাম করতা হি রাহা, ভাই কে আসলো কে গেল আমি তো মাওলার সঙ্গে মশগুল হয়ে যাই। আল্লাহ পাকের মহব্বতে ডুবে গেছে নামাজের মধ্যে, এক সিজদা যখন করে বন্দা এক সিজদা লাখ কোটি বাদশাহী থেকে বেশি দাম, এক সিজদা আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বন্দা যখন সিজদায় ডুবে আসলে আল্লাহ পাকের সীমাহীন নৈকট্যের নূরে ডুবে যায়। হ্যাঁ নূরে উদর ইউমনু ইউসরু তা তো ফাও বরসরম বরগর্দনম মান ইন্দ তাও, বন্দা যখন সিজদার মধ্যে ডুবে এই পরিমাণ নূর আর নূর সামনে পিছনে ডাইনে বায়ে উপরে নিচে বেসুমার নূরের দরিয়ার ভিতরে বন্দা এক সিজদার মধ্যে ডুবে যায়। হিন্দুস্তানের এক বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে খুদা কি ইয়াদ মে বেঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখতে সুলাইমান থা, আল্লাহর ইয়াদে যখন আমি মশগুল হই যে চাটাইর উপরে আমি আল্লাহকে স্মরণ করি আল্লাহকে মহব্বত করি আল্লাহকে সিজদা করি ওই চাটাই তখতে সুলাইমানি থেকেও বেশি দামি হয়ে যায়। এজন্য মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা বলেন, লেক যাওকে সিজদায়ে পেশে খুদা খুস্তর আয়াত আজ দুসব মুলকাত তোরা, হে মানুষ শোনো একবার যদি তুমি আল্লাহকে সিজদা করো শত শত বাদশাহী রাজমুকুট এবং রাজ সিংহাসন থেকে তোমার এক সিজদার মূল্য বেশি। হাসবে না লিখে না খাহা মুলকাহা, এজন্য হে মানুষ তুমি এই রাজত্বের জন্য বড় সব ফ্যাক্টরির জন্য কান্নাকাটি করো না, যে বিশাল বড় রাজত্ব চাই বড় সিংহাসন চাই। হাসবে না লিখে না খাহা মুলকাহা মুলকে আহ সিজদা মুসল্লাম কুন মারা, হে আল্লাহ আমাকে সিজদার রাজত্ব নসিব করে দেন। এক সেজদা করে লাখ কোটি রাজত্ব তার এক সেজদা তো নসিব হয়ে যায়। হা পজবে না লিখে না খা হা মুল্কে হা মুল্কে আহ সেজদা মুসল্লাম কুন মারা আল্লাহর মহব্বত ওয়ালা না সিজদা ওয়ালা না, তারা আল্লাহ পাকের বন্দিগির মজা পায়নি, এজন্য দুনিয়া দুনিয়া করে মরতে থাকে। আমার মুর্শিদ কুতুবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুশ্মনো কো আয়েশে আবু গিল দিয়া, দোস্তো কো আপনা দর্দ দিল দিয়া। আল্লাহ পাক তার দুশ্মনদেরকে দুনিয়া দান করছেন, দুনিয়াই দুনিয়া, দুনিয়ার দুনিয়া নিয়ে তারা মরতে থাকে, দোস্তো কো আপনা দর্দ দিল দিয়া। আর আল্লাহ পাক তার প্রেমিকদেরকে প্রেমের ব্যথা দান করছেন, আল্লাহর মহব্বতের ব্যথা। ইমানওয়ালা দুনিয়ার যে কোনো জায়গায় থাকে, আজার ডাকতে থাকে দুনিয়াওয়ালারা, এই মদের বোতল, এই নারী, এই তমাম যত হারাম সুযোগ সুবিধা, কিন্তু এক ইমানওয়ালা জীবন দিতে প্রস্তুত, কিন্তু গুনার কাজে সারা দিতে কোনো ক্রমে সে রাজি হয় না। জান দে দি মানে উনকে নাম পর, এসকে নেই সোচা না কুছ আঞ্জাম পর, মাওলার দেওয়ানা দুনিয়ার কোনো কিছুরই পরোয়া করে না, সে তো সিরেফ মাওলাই মাওলাকে চায়, তার নজর সিরেফ আল্লাহ পাক জাল্লা জালালুহু মানে ওয়ালি জাতির উপর নজর, ও হ্যায় জো কাউন মকান সে পার হো যায়, মগর জব রুহে তাবাম পড় যায় তো বেকার হো যায়। দেওয়ানার নজর শুধু আল্লাহকে তালাশ করে, দুনিয়ার কোনো জিনিস তার নজরের খুদা তার অন্তরের চাহিদা মিটাইতে পারে না, সে কেবল মাওলাকে চায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের গিলাফ জুড়ে কাঁদতেন এবং বলতেন যে আমার মাওলা কই তুসে কুছ কই কুছ মানতা হ্যায় ইলাহি মেয়ে তুসে তলবগার তেরা, হে আল্লাহ দুনিয়াওয়ালারা আপনার কাছে হাজারো কিছু চায়, আপনার গোলাম ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। এবং তিনি বলতেন তুজি কো জো ইয়া জলওয়া ফরমা না দেখা বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা, হে আল্লাহ দুনিয়াতে আসলাম, এখানে দুনিয়াতে আসার পর যদি না আপনাকে পায়া গেলাম, যদি না আপনার নূর দেখতে পাইলাম, নদীদের রুহের চোখের দ্বারা আপনার তাজাল্লি দেখতে পাইলাম, দুনিয়াতে আসা আমার সম্পূর্ণ বৃথা। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে সেই নজর দান করেন, সেই ঈমান দান করেন, সেই মহব্বত দান করেন, সেই মারিফত দান করেন। হ্যাঁ যে হযরত হাকিমুল উম্মত তানভি নবুল্লাহ তাআলা মরকাদুর খলিফা হযরত আব্দুল্লাহ সাহেব মুরজুক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার মাওলা এমন একটা দিল চাই, দিলটা যেন খালি আপনার ইয়াদ আর নূরে আপনার মুরাকাবাতে আপনার ধ্যান একদম ডুবে থাকে। হ্যাঁ দিল মেরা হো যায় এক ময়দানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু, আর আল্লাহ আমার দিলটা এক ময়দানে হু হয়, দিল এরকম হয় যে দিলে সিরেফ আপনার ইয়াদ আপনার জিকির আপনার মহব্বত আপনার মহব্বতের নেশা আপনার মহব্বতের ব্যথা। হ্যাঁ তু হি তু হো তু হি তু হো তু হি তু, এই দিলে সিরেফ আপনি আপনি আর কোনো খেয়ালই এই দিলের ভিতরে না থাকে। আর মেরে তন মে বজায় আবু গিল দর্দ দিল হো দর্দ দিল হো দর্দ দিল, এই আমার এই দেহটার মধ্যে আপনার মহব্বত ভালোবাসা ছাড়া আর কোন বস্তুর অস্তিত্ব যেন না থাকে। আমার দিল আপনার আপনার মহব্বতের রুবা, আমার চক্ষু আপনার মহব্বতের রুবা, আমার অনুভূতি আপনার মহব্বতের রুবা, আমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আপনার মহব্বতের রুবা। হ্যাঁ আমার হাস্তি হর বুনে মুসে মেরে উসনে পুকারা মুজকো, যেরকম দিল শুনতে পায় আমাকে মাওলা ডাকতেছেন, দিল মাওলার জন্য বেচায়ন, এরকম আমার দুই চক্ষু জন্য আপনার জন্য বেচায়ন থাকে, আমার জবান আপনার জিকির আপনার মহব্বতে বেচায়ন থাকে বেকরার থাকে। হ্যাঁ যে আপাদ মস্তক সর্ব অঙ্গ খবর আপনার তালাশে আপনার মহব্বতে আপনার বন্দিগিতে ডুবা থাকে। দেওয়ানা যে হয় আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাওয়ালের দেওয়ানা, যে সর্বক্ষণ তার দিলে এক বেকারারি বেচাইনি, এক মহব্বত এক নেশায় বিকুলতা, আল্লাহকে চাই আল্লাহকে চাই আল্লাহকে চাই। হ্যাঁ না যে কেউ গীবত ডুবা গীবত করতেছে শুনতেছে, আরেকজন আসছে টুকটাক সেখান থেকে উঠে যেতেছে, যে গীবত শুনলে আমার মাওলা নারাজ হয়ে যাবেন। হ্যাঁ একজনে ভিন নারী সুন্দরী আসতে পেয়ে যেতেছে কেবল তাকাইতেছে, আরেকজন আসছে নজর হেফাজত করে আরেকদিকে রওনা হয়ে গেছে, ফাফিরু ইলাল্লাহ আর আম্মা সিবাল্লাহ গায়রুল্লাহ থেকে দূর আল্লাহর দিকে ছুটতেছে সে, হ্যাঁ না, ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াদিন, আমি তো সেদিক ছুটবো যেদিক আমার মাওলা ডাকেন, যেদিক গেলে আমি আমার মাওলাকে পাব। হ্যাঁ, কারো মনের বুঝ আছে, অনুভূতি আছে, চাহিদা আছে, কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, বান্দারা মন কিছু চাইবে কিন্তু মনের চাওয়া না, আমি কি চাইলাম সেটা খেয়াল করো, তোমার নিজের মনের পছন্দ সেটা না, তোমার মাওলার কি পছন্দ সেটা তুমি দেখো, জুন কি খুশি হ্যায় মেরি ভি খুশি হ্যা দিল তুঝে ছোড়া কি জিদার বো হ্যাঁ উদার হাম, মনের খুশির উপরে জীবন দিও না, মাওলার মর্জি আর খুশির উপরে জীবন দাও, তাহলে তুমি নিঃসন্দেহে মাওলাকে পেয়ে দিবে। আমার পীর ও মুর্শিদ কুতুব আলম আর বিল্লাহ হযরত মাওলানা শাহ আকিব মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলতেন, হর সাঁস আপনি মালিক পর ফিদা করো, এক সাঁস কে লিয়ে ভি আপনি মালিক কো নারাজ না করো, প্রতিটি মুহূর্ত এই দুনিয়াতে এভাবে কাটাও যে আল্লাহর মর্জির উপরে নিজেকে উৎসর্গ করো, হর গুনাহ থেকে নিজেকে দূরে রাখো, নজর হেফাজত করো, জবান হেফাজত করো, দিলকে হেফাজত করো, সর্ব অঙ্গকে হেফাজত করো, হ্যাঁ, রূহ কো আপনা সা করকে জিসম কো আপনা সা করকে লে চলি আফলাক পর, আল্লাহ আল্লাহ ইয়ে কমালে রূহে জওলা দেখিয়ে। একদিকে ঈমান ওয়ালা রূহ নূরে পরিপূর্ণ থাকে, রূহ নূর ওয়ালা, কালেমার নূর ওয়ালা, ঈমানের নূর ওয়ালা, আল্লাহর মহব্বতের নূর ওয়ালা, আল্লাহর মারফতের নূর ওয়ালা, হ্যাঁ না, একদিকে রূহ নূর ওয়ালা আর একদিকে সঙ্গে সঙ্গে সর্ব অঙ্গ সে নূরানি আমলে মশগুল, হ্যাঁ না, জবান জিকিরে মশগুল এবং কপাল সেজদায় মশগুল, চক্ষু আসমান জমিনের বেসুমার কুদরত দেখার মধ্যে মশগুল, আবার বহির শুধু সে নামাজই কেবল ইবাদত না, এই আসমান জমিনকে দেখা, এর মধ্যে আল্লাহকে তালাশ করা, আল্লাহর কুদরত দেখা, আল্লাহর নিদর্শনাবলী দেখা, এটাও কিন্তু মস্ত বড় বন্দেগী। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাঈ কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, জাল্লা জালালু ওয়া মানওয়ালু, যে ওরা কি দেখে না এই উট গুলো কেমনে আমি বানাইছি, জন্তু জানোয়ার গুলোকে কিভাবে বানাইছি, কি আশ্চর্য এদের চাল চলন, অঙ্গ প্রত্যঙ্গ, এর সেটিং ফিটিং, এর দেহ, এর সৌন্দর্য, কে বানাইছে সবকিছু, এই উট দেখলে, ঘোড়া দেখলে, গরু ছাগল দেখলে, টিয়া দেখলে, ময়না দেখলে, কোকিল দেখলে, যে কোনো পশু পক্ষী দেখলে আমরা মনে না করি যাইতেছে একটা উড়া, যাইতেছে একটা হাইটা, না, এর সঙ্গে আমাদের খেয়াল করা চাই যে আমার মাওলার, এর সৃষ্টিকর্তা আমার আল্লাহ, এর লালন কর্তা আমার আল্লাহ, একে সুন্দর সুরত দিচ্ছেন আমার আল্লাহ, একে পালেন আমার আল্লাহ, এর হাঁটার প্রতিটি গতি, এই যে এক এক কদম রাখতেছে, আল্লাহ পাকের কুদরতের বহির প্রকাশ সেটা, হ্যাঁ না, এই লতা পাতা গাছ গাছালি যা কিছু আমরা দেখি, আল্লাহর কসম প্রতিটি বস্তুর মধ্যে আল্লাহ পাকের নূর ঢেউ খেলতে থাকে, কিন্তু সেটা দেখার মতো সে বুঝ দরকার, হ্যাঁ, সে কি জিনিস, সেই অন্তর দরকার, সে অন্তর হাসিল হয় গুনাহ থেকে বাঁচার বরকতে। কোন আল্লাহ ওয়ালা এই পৃথিবী যখন দেখেন, একটা লতা পাতা দেখেন, ওর ভিতরে আল্লাহ পাকের নূর তাজাল্লি, আল্লাহ পাকের সৌন্দর্য দেখতে থাকেন। গুলিস্তান যাকর কি হর গুল কো দেখা, তেরি হি সি রঙ্গত, তেরি হি সি বু হ্যায়। হিন্দুস্তানের এক বুজুর্গ খাজা আব্দুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, ফুল বাগানে গেলাম, যে কোনো ফুল দেখলাম, প্রতিটি ফুলের সৌন্দর্যে আল্লাহ পাকের সৌন্দর্য দেখলাম, প্রতিটি ফুলের গানে আমি তো আল্লাহ পাকের ঘ্রাণ পাইলাম, হ্যাঁ, প্রতিটি ফুল এর সৌন্দর্য কোথেকে পাইল, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু দান। এজন্য ফুল দেখলে তারা খুব খুশি হয়, বড় আপ্লুত উদ্বেলিত হয়, কিন্তু তাদের মন ওই মুহূর্তে আল্লাহর মহব্বতে কতটুকু উদ্বেলিত হয়, কতটুকু আপ্লুত হয়, যদি চোখ থাকে সত্যিকার ঈমানের নূরওয়ালা, সেই চক্ষু খালি আসমান দেখে না, এই আসমানের ভিতরে আল্লাহ পাকের বেসুমার নূর দেখতে থাকে, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ মাসাল নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালুর বেসুমার নূর পুরো আসমানে ছড়ায় আছে, পুরা আসমান জুড়ে আছে। এক বুজুর্গ বলছেন যে, জায়াল্লা হৃদয়ে লালা ও গুল পর্দায় মাহ অঞ্জুম যাহা যাহা ভিও ছুপে হ্যাঁ, আজীব আলম হ্যাঁ, যে এই ফুলের ফুলের মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্য লুকানো, ফুলের শরীরে, ফুলের চেহারাতে, ফুলের রেণুতে, ফুলের গন্ধে আল্লাহ পাকের সৌন্দর্য, এই চাঁদ সূর্যের মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্য, এই বেসুমার তারকারাদির মধ্যে আসমান জুড়ে আল্লাহ পাকের সৌন্দর্য, আকাশে সবটা নীলে নীলে, নীলা এই নীলের সব আভার মধ্যে, উজ্জ্বলের মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্য, এই দরিয়ার মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্য, এই ঢেউ তরঙ্গে আল্লাহ পাকের সৌন্দর্য, এই পাহাড়ের উচ্চতা এবং বিশালতায় আল্লাহ পাকের সৌন্দর্য, যেদিক তাকাও সেদিকেই জিদার দেখতা হো উদার তুই তু হ্যাঁ, যাই দেখে যেদিকে তাকাই সেদিকে আল্লাহ পাকের কুদরত, সেদিকে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের তাদাল্লি, আল্লাহ পাকের বেসুমার নিদর্শনাবলী দিন রাত আমাদের চোখের সামনে, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো বুঝার তৌফিক দান করেন, সেরকম ইমান নসিব করেন, সেরকম সমাজ বুঝ নসিব করেন। আমার ভাইরা, এই বুঝ, এই সমাজ, এই ইমান মানুষের নসিব হয় কিসে? যে ইত্তাকুল্লাহ وكونوا مع الصادقين واتبع سبيل من اناب الي পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানওয়ালা বান্দারা, গায়রুল্লাহ থেকে দূরে থাকবা, গুনাহ থেকে দূরে থাকবা, আমার হুকুমের উপর চলবা, আমার সকল নিষিদ্ধ রাস্তা থেকে দূরে থাকবা, এটা আমার প্রথম কথা ঈমানওয়ালাদের জন্য। وكونوا مع الصادقين এবং যারা সাদিকিন কামিলিন সত্য আল্লাহওয়ালা তাদের পথ ধরবা, তাদের সঙ্গে উঠা বসা করবা, তাদের মহব্বত, তাদের তালিম তরবিয়ত, তাদের দোয়া, তাদের তাওয়াজ্জ অর্জন করবা। কোন মাস সাদিকিন, মাইয়তের মধ্যে সবকিছু মজুদ, এই সাদিকিন কামিলিনের সঙ্গে উঠা বসা করা, এই এক জিনিস। দুটা বিষয় হলো, একটা তাকওয়া, আল্লাহর হুকুমের উপর অটল জিন্দগি, আরেকটা হচ্ছে আল্লাহর দেওয়ানাদের কামিল বন্দাদের সোহবত। এই দুই জিনিস যার মধ্যে পয়দা হয়, এইরকম বুঝ তার মধ্যে পয়দা হয়, এই পৃথিবীর জাররা জাররার ভিতরে সে আল্লাহ পাকের নূর দেখতে থাকে। আমার কথা কি বুঝে আসে ভাই আপনাদের? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আমাদের দিলকে পাক সাফ বানায় দেন। হ্যাঁ, আমার ভাই, কাজ করি, কাজ করতে থাকলে আমাদের ইনশাআল্লাহ মঞ্জিল আগে আসতে থাকবে, কামিয়াবি আসতে থাকবে। এক বুজুর্গ বলেন, কামিয়াবি তো কাম সে হোগি না কে হুসনে কালাম সে হোগি, সুন্দর সুন্দর ওয়াজ, সুন্দর সুন্দর বয়ান, সুন্দর সুন্দর এলমের কথা, হ্যাঁ, এই বয়ান বক্তৃতার দ্বারা তুমি আল্লাহকে পাবে না। আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে আল্লাহর মহব্বতের, আল্লাহ সন্তুষ্টির কাজ করতে হবে। সেটা কি? কে হাজার দুনিয়া তোমাকে টানে দুনিয়ার দিকে, হাজার দুনিয়ার হাজার মোহ মায়া তোমাকে টানতে থাকে, তোমার দেখতে হবে এতে তোমার মাওলা রাজি কিনা, খুশি কিনা। আল্লাহ যেখানে নারাজ সেখান থেকে তুমি দূরে থাকো, আল্লাহ যেখানে রাজি সেখানে তুমি নিজের জিন্দগিকে উৎসর্গ করো। আল্লাহ রাজি তো এই হাজার কোটি ধান চাউল টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব তোমার জন্য নূর এবং জান্নাতের সামান, আর আল্লাহ নারাজ যেই দানার উপরে সে এক দানাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা? এজন্য আল্লাহ পাকের যে দেওয়ানা, আল্লাহর যে আশেক, আল্লাহকে যে চায়, যে হালালের হালালের এক জাররার উপরে সে খুশি থাকে, হারামের কোটি কোটি সম্পদ তার কাছে আজাব আর কহর গজব মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালাল বাইন ওয়াল হারাম বাইন, যে হালাল জিনিস, হালাল কি কি পরিষ্কার এই শরীয়তে পাকে বয়ান করা হয়েছে, হারাম কি কি তা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হে আবু হুরায়রা সবগুলি হারাম আর গুনাহ থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন এই পৃথিবীতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ, তোমাকে বানাইছি আমি, জিন ইনসানকে বানাইছি আমি আমার ইবাদত, আমার মারিফত, আমার মহব্বত, আমার বন্দেগীর জন্য। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সারাটা জিন্দেগি আল্লাহ পাকের মহব্বত, মারিফত, আল্লাহর তালাশ আর বন্দেগী আর জিকরের ভিতরে তুমি ডুবা থাকো। কি মুবারক আমল! নমরুদ নমরুদ নমরুদের কাজে ব্যস্ত, ফেরাউন ফেরাউনের কাজে ব্যস্ত, আবুল হাব আবু জাহালরা আবুল হাব আবু জাহালদের কাজে ব্যস্ত, আর মাওলার দেওয়ানা দিন রাত মাওলার তালাশে ব্যস্ত। শুনতেছেন ভাইরা? ইয়া বাবুরা ইয়া নায়াবম জুস্তে জুয়ে মি কুনাম হাসিল আয়াত ইয়া নায়াত আর জুয়ে মি গুনাম, আমি আল্লাহকে পাই কি না পাই সেটা তো আল্লাহ জানেন যে আমি কোন পর্যন্ত পৌঁছতে পারবো, কিন্তু আমার কাজ হলো দিন রাত আল্লাহর তালাশে মশগুল থাকা। কিন্তু তার তরিকা কি? যে তার তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল, যেই ইবাদত, যেই বন্দেগী, যে রাস্তা আমাদেরকে বাতলে দিয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কসম সেটাই আল্লাহকে পাওয়ার রাস্তা। ফেলাফে পয়ম্বর কাছে রাহগুজিদ কি হারগিজ বমঞ্জিল নখাহাত রসিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে আল্লাহকে যারা তালাশ করবে কোশ্চিন কালো তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। অনেক মানুষ আছে শুনি যে তারা বড় বড় ওলি আল্লাহ, হ্যাঁ বড় বড় গাউস কুতুব দরবেশ, কিন্তু শুনি তাদের নামাজও পড়া লাগে না। এরকম ঘটনা আছে না এই পৃথিবীতে যে তাদেরও নামাজ পড়া লাগে না, তাদের কোন মুরিদদেরও ভক্তদেরও নামাজ রোজা করা লাগে না? শুনতেছেন ভাই আপনারা? আমার প্রিয় বন্ধুরা, ওই মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করি যে আমরা কি আমরা সবাই জান্নাতে যেতে চাই না? আমরা আসলে সবাই আল্লাহকে পাইতে চাই না? সবচেয়ে যিনি আল্লাহ বাওয়ালা ছিলেন এই পৃথিবীতে যারা ছিলেন তারা নবী রসুল গণ, আর নবী রসুলদের ভিতরে সবচেয়ে বড় তিনি যিনি যিনি হযরতে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যখন ওহী নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এতটুকু ওহী নাযিল হয়েছিল না প্রথম? আমার প্রিয় বন্ধুরা, এখানে আরেকটা বর্ণনাটা আছে, ওই সময় সূরা ফাতিহাও নাযিল হয়েছিল। কি কথা বুঝুন না? এই জন্য আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ এর তাহকিক হলো যে সর্বপ্রথম সূরায়ে ইকরার পাঁচ আয়াত নাজিল হয়েছিল, তার পরপরই সূরায়ে ফাতিহাও নাজিল হয়েছিল। তিনি বলেন সারা বিশ্বের ওলামা এই ব্যাপারে আইম্মায়ে দ্বীন একমত যে ইসলামের কোন জমানা এমন যায় নাই যেই জমানাটাতে ইসলামের যে সময়টাতে নামাজ ছিল না। আপনাদের কথা বুঝে আসতেছে ভাইয়েরা? এবং এই জিবরিল আমিন যখন প্রথমবার আসলেন, এই যে সূরা একরার আয়াতগুলো শুনাইলেন, এখানে আরেকটা হাদিসে আছে যে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এদিকে আসেন, গিয়া সামনে একটা এই শক্ত কঙ্করওয়ালা পাথরের জায়গার উপরে নিজের এই পায়ের দ্বারা জোরে আঘাত করলেন, পায়ের গোড়ালি দ্বারা জোরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা ঝর্ণা ধারা প্রবাহিত হলো, পানি উঠলে উঠতে শুরু করলো। জিবরিল আমিন সেখান থেকে উজু করলেন, আপনারা কি খেয়াল করে শুনতেছেন ভাইয়েরা? জিবরিল আমিন সেখান থেকে উজু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন আপনিও আমার মতো করে উজু করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন, তারপর জিবরিল আমিন দুই রাকাত নামাজ পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুই রাকাত নামাজ আদায় করলেন। মানে ওহি নাযিল হলো তো নামাজ শুরু হলো। শুনতেছেন ভাইরা? এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে গেলেন, হযরতের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ঘটনা যখন শুনাইলেন, ঘটনা তো একটু লম্বা সেদিকে আমি যেতে চাই না, দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বললেন আসো আমার সঙ্গে এক জিনিস দেখাবো, নিয়ে গেলেন এবং ওই জায়গাতে নিয়ে বললেন যে দেখো এখানে কি। হযরত খাদিজা দেখে হতবাক, আরে এই জায়গাতে কোনো পানি তো ছিল না, পানি আসলো কোথ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরিল আমিন যে আসছিলেন পায়ের আঘাতে এখান থেকে তিনি ঝর্ণা ধারা আল্লাহর কুদরতে প্রবাহিত করছেন, এরপরে এখানে তিনি এইভাবে উজু করছেন, উজু করে দেখাইলেন। হযরত খাদিজাকে বললেন তুমি উজু করো, হযরত খাদিজা উজু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেখাইলেন, বললেন যে তুমি এভাবে নামাজ পড়ো, হযরত খাদিজা ফের দুই রাকাত নামাজ আদায় করলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায় করলেন এবং তার ঘরের লোককে সাথে সাথে নামাজ পড়া শিক্ষা দান করলেন। উ আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহর বন্দেগী পালনের দ্বারা জান্নাতের রাস্তা বানাও, জাহান্নামের আগুনকে নিবাও, তোমার জাহান্নামের আগুন নিবে, তোমার ঘরের লোকদের জাহান্নামের আগুন নিবে, তুমিও জান্নাতি হও, তোমার ঘরের লোকজনও জান্নাতি হয়, সেজন্য তুমি ফিকির করো। তো ইসলামের পয়লা দিন থেকেই আল্লাহ পাক জাল্লাল ওয়া মানওয়ালু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের দৌলত দান করছেন। কি শুনতেছেন ভাই? এবং এর শুরু থেকেই দুই ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দান করেছেন, যে ফজরের দুই রাকাত নামাজ আর আসরের দুই রাকাত নামাজ, এটা চলতে থাকছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন তখন আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এই কথা বুঝে আসছে ভাই? এই যে পয়লা দুই ওয়াক্ত নামাজ মুফাসসিরিন কিরাম বলেন, মুহাদ্দিসিন কিরাম বলেন, এই কোরআনে পাক যে আল্লাহ পাক হুকুম করছেন আল্লাহর পবিত্রতা বয়ান করেন আপনি সূর্য সূর্য উদয় হওয়ার আগে আর সূর্য ডুবার আগে, এই সূর্য উদয় হওয়ার আগে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা মানে আপনি নামাজ পড়েন ওই ফজরের দুই রাকাত, সূর্য ডুবার আগে দুই রাকাত পড়েন তার মানে আসরের দুই রাকাত। ইসলামের ইতিহাসে নামাজ যখন প্রথম ফরজ হয়, ওলামায়ে কেরাম জানেন যে নামাজ প্রথম ফরজ হয়েছিল প্রত্যেক ওয়াক্তের দুই রাকাত দুই রাকাত। শুনতেছেন ভাইয়েরা? ফজর দুই রাকাত, জোহর দুই রাকাত, আসর দুই রাকাত, এশা দুই রাকাত। মাগরিবের নামাজের ব্যাপারে যে বিভিন্ন রকমের রেওয়ায়ত আছে, কেউ কোন রেওয়ায়তের বর্ণনা, মাগরিবের নামাজও মূলত প্রথম দুই রাকাতই ফরজ হয়েছিল, পরে আল্লাহ পাক যখন নামাজ বাড়ায় দিচ্ছেন বর্ধিত করার পরে জোহরের দুই রাকাত চার রাকাত হয়ে গেছে, আসরের দুই রাকাত চার রাকাত হয়ে গেছে, এশার দুই রাকাত চার রাকাত হয়ে গেছে, ফজরের দুই রাকাত নিজের হালে বহাল ছিল, মাগরিবের দুই রাকাতে এক রাকাত যোগ হয়ে গেছে। কিন্তু কথা বুঝেন না ভাইরা? কিন্তু আরেক বর্ণনা আছে যে না শুরুতে মাগরিব ও তিন রাকাতই ছিল প্রথম থেকে, ফজর দুই রাকাত ওই দুই রাকাত দুই রাকাতের সঙ্গে, সব দুই রাকাতের সঙ্গে মাগরিব কিন্তু শুরু থেকে তিন রাকাত ছিল। তো বর্ণনা হাদিসের দুই রকম তো হইতে পারে না, হ্যাঁ না, যে এক জায়গায় আছে মাগরিব দুই রাকাত ছিল আরেক জায়গায় মূলত মাগরিব তিন রাকাত ছিল, এটা কেমনে হবে? তাহলে এমনটা বোঝা যায় যে সব নামাজই মূলত দুই দুই রাকাত ছিল। কি কথা বুঝুন নাই? প্রথম দুই দুই রাকাত ছিল, এটাই বহাল ছিল, কিন্তু এরপরে হয়তো মাগরিবের নামাজ প্রথমত এক রাকাত বর্ধিত করে তিন রাকাত করা হয়েছে, এর পরে গিয়া এক চার রাকাত করে দেওয়া হয়েছে যেগুলোকে চার রাকাত করা। তার মানে এই অর্থ দাঁড়াইলো মাগরিবের নামাজের দুই স্টেপ গেল, যে এক স্টেপ শুরুতে দুই রাকাত আরেক স্টেপ শুরুতেই তিন রাকাত দ্বিতীয় ধাপে, কিন্তু তখনও সব নামাজ দুই রাকাত রয়ে গেছে। এই হিসাবে রেওয়ায়তের মধ্যে তাতবিক হয়ে যায়, হ্যাঁ মাগরিব আগে দুই রাকাতই ছিল পরে তিন রাকাত হয়েছে। আরেক বর্ণনা মাগরিব তিন রাকাত ছিল মানে ও দ্বিতীয় ধাপে তিন রাকাতই ছিল, কিন্তু তখনও অন্যান্য নামাজ দুই রাকাতই ছিল। যাই হোক, এইরকম এই হাদিসের তাকরির করা এই মুহূর্তে উদ্দেশ্য না, আমার যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই নামাজ ওয়ালা, নামাজের আমল ওয়ালা, এবং তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজ পড়ার পরপরই নামাজের তালিম করলেন, যে তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কত বড় আমল, নামাজ কত বড় ইবাদত, নামাজের দ্বারা আল্লাহ পাক কত বেশি খুশি হন, নামাজের দ্বারা আল্লাহ পাকের কত উচ্চতর ঐকট্য এবং নূর অর্জন হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন নামাজ পড়ে এই নামাজের দ্বারা আল্লাহ পাকের সঙ্গে বান্দার মিরাজ নসিব হয়ে যায়। শুনতেছেন ভাইরা? কি উম্মত মুজাদ্দিদুল মিল্লাত? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু যে নবীদেরকে মেরাজ দান করছেন, কাউকে মেরাজ দিচ্ছেন এক সুরতে, কাউকে মেরাজ দিচ্ছেন আরেক সুরতে, কারো মেরাজ নুজুলের সুরতে, কারো মেরাজ সুউদের সুরতে। হযরত ইউসুফ আলাইহিসসালামের মেরাজ নসিব হয়েছে মাছের পেটে গিয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ নসিব হয়েছে সাত আসমানের উর্ধে আরশে আজমে গিয়া। শুনতেছেন ভাইরা? মেরাজ তাহলে কি জিনিস? মেরাজ মানে মেরাজ মানে খালি উপর উঠা না, মেরাজের উদ্দেশ্য হচ্ছে করবে ইলাহি অর্জন। মেরাজ মানে আল্লাহ পাকের নৈকট্য অর্জন, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সন্তুষ্টি অর্জন। যেই বান্দা এই দুনিয়াতে নামাজ আদায় করে এই নামাজের মধ্যে এত উচ্চ স্তরের নৈকট্য অর্জন হয়, ওই নামাজের মধ্যেই বান্দার মেরাজ নসিব হয়ে যায়। শুনতেছেন ভাইরা?
এত বড় নেমত, এত বড় দৌলতি নামাজ, আর সেই নামাজ সম্পর্কে এই কথা বলা যে নামাজ মাফ হয়ে গেছে, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, রসুল্লাহ সাল্লাম নামাজ পড়া লাগে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়া লাগে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়া লাগে, হযরত আবু বকর সিদ্দিকের নামাজ পড়া লাগে, উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া লাগে, হযরত ফাতিমাতু জাহরা সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতিমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যে হযরতে ফাতিমা হচ্ছেন তাম বেহেশতি নারীদের প্রধান, তো তারও নামাজ পড়া লাগে এবং তারও নামাজ মাফ হয় না। চার তরিকা চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া সরবরদিয়া আউলিয়াদের এই নামে অভিহিত চারটা তরিকা আপনারা জানেন তো ভাই, জানেন না চার তরিকা? চার তরিকায় তোরা পৃথিবীতে প্রসিদ্ধ এই চার তরিকা সমস্ত আউলিয়াদের প্রধান মুরব্বীর নাম কি? হযরত হাসান বসরি রহমতুল্লাহ, তার মুরব্বীর নাম কি? হযরত আলী নিঃসন্দেহে আলী রাজিউল্লাহকে দেখতে পাইছিলেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বহু কপালওয়ালা মানুষ, তার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার ঘরে কাজ করতেন, কে? হাসান বসরির আম্মা। শুনতেছেন ভাইরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনীন থাকা অবস্থায় তার খেলাফতের এই দশ বছরের অষ্টম বছরে, নবম বছরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছে এবং তার কাহিনী করছিলেন সিয়ারু আলাম দুবারা কিতাবের মধ্যে এই ঘটনা আছে, তার কাহিনী করছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে একটু কিছু মুখে নিয়ে মিষ্টি দ্রব্য কিছু ঘরে হযরত হাসান বসরির আম্মার কাজ করতেন, তো যখন ওই ওনার আম্মার কাজে কর্মে কোথাও একটু বাইরে গেলেন, এদিকে বাচ্চা হাসান বসরি কান্না শুরু করে দিচ্ছেন থামানো যায় না, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তখন এই নিজের স্তন উঠাইতে চেষ্টা করতেন, সিয়ারু আলাম বলার এক বর্ণনা অনুযায়ী তো তখন যদিও তিনি কোনো দুধ পাইতেন না, হযরত উম্মে সালামার স্তন তখন দুধ ছিল না, তারপরে দুধ চোষায় কান্না বন্ধের চেষ্টা করতেন, কিন্তু আরেক বর্ণনাতে আল্লাহ পাকের কুদরতে কারামত স্বরূপ ওই মুহূর্তে এই শুকনা স্তন থেকে দুধ জারি হইত, সেই দুধ হাসান বসরি পান করতেন। শুনতেছেন ভাইরা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনো সাহাবি মুদিন মসজিদের অবিতে বসে আছেন, কখনো কোনো সাহাবি বসে আছেন, তাদের কাছে পাঠাইতেন হাসান বসরিকে দোয়া করার জন্য। একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকট পাঠালেন দোয়া করার জন্য, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরিকে দোয়া দিলেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন ওয়া হাবিবহু ইলান নাস, আয় আল্লাহ একে অনেক বড় আলেম বানান, অনেক বড় ফকি বানান এবং আপনার বান্দাদের মধ্যে মাহবুব বানায় দেন। আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে কোন বান্দা যদি আল্লাহর বান্দাদের নজরে প্রিয় পাত্র না হয় তো তাদের মধ্যে দিনের কাজ করবে কিভাবে? মানুষ যদি কাউকে মহব্বত না করে তো তার কাছে আসে নাকি? আসতে তো রাজি হয় না। তো এটা হলো কোন আলেম দিন কোন ওলি আল্লাহ সে যে মানুষের মধ্যে খেদমত করবে তার জন্য দুনো জিনিস জরুরি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই তোমরা কারা বাচ্চারা আওয়াজ করো, থামো। উপরে কি বাচ্চারা? ভাই কোন মানুষ যান এদেরকে থামান, পুরা কাউকে উপরে রেখে দিয়েছে। এদেরকে কে সামলাবে? কারো শক্তি নেই, ব্যাগ বুদ্ধে কোনো কাজ হবে না। আরো কিন্তু দুটা চকলেট খাওয়ায় যদি কোনো রকম খাওয়ান যায়, এসা দিনে মুনাসিব যে চকলেট বিপুল পরিমাণে রাখা, যে ফাঁকে ফাঁকে সে আর একটা দিন এতে কিন্তু দেখলাম বাচ্চারা চুপচাপ হয়ে যায়। জি কি করতে হবে? ভাই এখানে তো তোমরা আমাকে এত কিছু পড়াইতে ভয় দেখাইছো যে এখানে লোকজন বলছে বানিয়াচং এ ভীষণ শীত, পুরা বাংলাদেশের শীত নাকি যেখানে যেখানে বেশি বানিয়ে চোখে তার চেয়েও বেশি। ওর এখানে এসে দেখলাম যে এত শীত তো নাই, অথচ শীতের যত বস্ত্র সবগুলো একসঙ্গে লাগানো হয়েছে। হ্যাঁ, এখন তো গরমই অনুভব হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহরবানি করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে দিনদার বানান, নেককার বানান, আল্লাহ ভালো বানান। আমার ভাইরা হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে দোয়া করছেন, কেসা দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা খায়রা ফী মান লা ইয়ালাফ ওয়ালা ইউলাফ, যাকে মানুষ মহব্বত করে না, যে মানুষদেরকে মহব্বত করে না, যে মানুষের মহব্বত পায় না, তার জিন্দগি কামিয়াব জিন্দগি হয় না। লা খায়রা, ওর মধ্যে কোনো ভালাই নাই, মানে বড় ভালাইওয়ালা যারা হয়, বড় কামিয়াব জিন্দগি যাদের হয়, তারা এরকম হয়, তারা মানুষকে মহব্বত করে, মানুষও তাদেরকে মহব্বত করে। কোন বুজুর্গ কোন ওলি আল্লাহ এমন কি ছিলেন যে মানুষ তাদেরকে মহব্বত করত না? কি কথা বুঝেন না ভাইয়েরা? শেখুল ইসলাম হযরত মাদানী নবরুল্লাহ তাআলার কথাও আমি শুনছিলাম যে বানিয়াচংয়ে আসছিলেন, আসছিলেন না হযরত নাকি এখানে ঈদের নামাজও পড়াইছিলেন। এই যে আজকে বানিয়াচংয়ের মানুষের মধ্যে দিনের প্রতি এত টান, এত মহব্বত, এত প্রেরণা, এটা আমার মনে হয় হযরত মাদানী নবরুল্লাহ তাআলার কদমের কদমের বরকত, তার চোখের পানির বরকত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন, যে ব্যক্তি কোনো আল্লাহ ভীরু আল্লাহ ভালা আলিমের দিনের পিছনে নামাজ আদায় করে, সে যেন কোন নবীর পিছনে নামাজ আদায় করল। এটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম উলামাউকুম ফাইন্নাহুম আব্দুন লাকুম বাইনাকুম ওয়া বাইন রাব্বিকুম, তোমরা যদি চাও তোমাদের নামাজ যাতে কবুল হয়ে যায়, তাহলে তোমাদের সামনে আলেমে দ্বীন যেন ইমামতি করেন। আলেমে দ্বীন যিনি আল্লাহ ওয়ালা, আলেমের দ্বীন এখানে মুরাদ হলো ওই আলেমে দ্বীন যিনি আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইত্তেবায়ে সুন্নতওয়ালা, কলব ও জিন্দেগি একদম কামিল নূরওয়ালা, সাচ্চা নায়েব রসুল যে আলেমে দ্বীন, ওই যে আলেমে তাকী মুরাদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলেমে দ্বীন যখন নামাজ আদায় করেন, তোমার ইমাম হইয়া নামাজ খতম, আল্লাহ পাক ফওরান ওই নামাজ কবুল করে নিয়ে যান। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমদেরকে মহব্বত করার তৌফিক দান করেন, আলেমে দ্বীনদের সঙ্গে উঠা বসার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আমরা গুনাহগার, আমরা এত নালায়েকিওয়ালা, এত ত্রুটিওয়ালা, এই আসমানের আজাব, এই আসমানের কহর গজব, আসমানের পাত্র বর্ষণ থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না। শুনতেছেন ভাইয়েরা, এক হাদিস শরীফ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আতফালুন রুজ্জা, লাউলা আসফালুন রুজ্জা ওয়া শুয়ুখুন রুক্কা ওয়া বাহায়িম রুত্তা লাসুব্বা আলাইকুমুল আযাবু সাব্বা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের ইলমের কারণে গর্ব করবা না, নিজের আমলের কারণে গর্ব করবা না, নিজের হজ উমরার কারণে গর্ব করবা না, তোমার গর্বে গর্ব করার কোনো অবকাশ না। হে মানুষ, কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, তোমাদের প্রত্যেকের অসংখ্য ত্রুটি আছে, অসংখ্য দোষ আছে, অসংখ্য গুনাহ আছে। আল্লাহ পাক যদি এক একটা ত্রুটির জন্য ধরেন, কারোই কোনো রক্ষা নাই এই আসমানের নিচে জমিনের উপরে। আল্লাহ পাকের যে বেসুমার নেয়ামত তোমরা ভোগ করতেছ, এখন পর্যন্ত নিঃশ্বাস মিলতেছ এবং জিন্দা আছো, কিসের কারণে জানো? শোনো, এই যে দুধ পানকারী শিশুগুলো যদি না থাকতো, অসুখুন রুক্কা, এই বুড়া বুড়া মানুষ ঝুঁকে ঝুঁকে হাঁটে দুর্বলতার কারণে, এই বৃদ্ধ মানুষগুলো যদি পৃথিবীতে না থাকতেন, ও বাহাই রুত্তা, এই যে ঘাস খায় এই বোবা পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো, তাহলে লাসুব্বা আলাইকুমুল আযাব সাব্বা, তোমাদের উপরে কঠিন ভয়ঙ্কর আযাবের পাথর বর্ষণ হইতো আসমান থেকে, আযাব আর আযাব বিশ্বের মতো বর্ষণ হইত, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কিভাবে আমরা প্রত্যেকে নিজের আমল আর জিন্দগি দেখলে এই কথা কি আমাদের কাছে বাস্তব মনে হয় না? আমাদের দিন, আমাদের রাত, আমাদের সকাল, আমাদের সন্ধ্যা, আমাদের চোখের আমল, আমাদের জবানের আমল, আমাদের কানের আমল, আমাদের হাতের আমল, আমাদের দিলের আমল, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল, আমাদের আমাদের আলোর আমল, আমাদের অন্ধকারের আমল, আমাদের ব্যক্তিগত আমল, আমাদের সমস্ত জীবনের আমল, আমাদের লেনদেন, আমাদের আখলাক, আমাদের আচার ব্যবহার, আমাদের ইবাদত বন্দেগি, দিন রাত আমরা যা কিছু করে বেড়াই, কোন একটা বিষয় কি এমন আছে যেটা দোষ থেকে পাক, যেটা ত্রুটি থেকে পাক,
যেটা আল্লাহর আল্লাহর হুকুমের খেলাফ হওয়া থেকে পবিত্র, যেটা যে কোন রকমের খুঁত থেকে, হ্যাঁ, দোষ থেকে, ত্রুটি থেকে, যে কোনো কালিমা থেকে মুক্ত, এমন কোন বিষয় কি আছে? এমন কোন অবস্থা তো নাই। অথচ আল্লাহ পাক জাল্লা জালালু মানবালু পবিত্র কোরআনে ওয়াদা করছেন, লাউ আন্না হালাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, এই জমিনের মানুষগুলো, এই শহর নগর বন্দরের মানুষগুলো যদি আমি আল্লাহকে পূর্ণভাবে মেনে চলত, আসমান জমিনের বরকতে সব ভান্ডার আমি তাদের জন্য মুক্ত করে দিতাম। কি কথা বুঝেন নাই ভাইরা? বুঝা গেল আল্লাহ পাক রহমত পাওয়া, বরকত পাওয়ার তরিকা হলো তাকওয়ার জিন্দগি, গুনামুক্ত জিন্দগি, আল্লাহর ফরমা বরদারের জিন্দগি, আল্লাহর ইবাদত বন্দিগির জিন্দগি এবং ত্রুটিমুক্ত জিন্দগি, হ্যাঁ, নির্দাগ জিন্দগি। কিন্তু আমাদের জিন্দগি তো নির্দাগ নাই। যখন নির্দাগ নাই, রহমত পাওয়ার কোনো অধিকার তো আমাদের নাই, কোনো উপায় আমাদের নিজের পক্ষ থেকে আমরা বানাইতে পারি নাই। তাহলে আমরা ফের পৃথিবীতে বাঁচি কেমনে, খাই কেমনে? কাফেররা তো কাফের, মোশেকরা তো মোশেক, আল্লাহর দুশ্মনরা তো আল্লাহর দুশ্মন। কিন্তু ওই মোমেন্টের নামাজ এখনো ঠিক হয় নাই, রোজা এখনো ঠিক হয় নাই, এখনো আখলাক ঠিক হয় নাই, লেনদেন এখনো ঠিক হয় নাই, ঠিক হয় নাই তো সে ব্যথিক মানুষ। যখন সে ব্যথিক মানুষ তো আল্লাহর পছন্দের মানুষ না। আর আল্লাহ পাকের ওয়াদা, আমার পছন্দের বান্দা হলে তখন তার জন্য আমার রহমত ও বরকত। আল্লাহুম্মারহামনি বিতারকিল মাসি ওয়ালা তুসকিনি বিমাসিয়াতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনার নাফরমানি ত্যাগের দ্বারা আপনার আপনার রহমতের দুয়ার আমার জন্য খুলে দেন, মুক্ত করে দেন। ওলা তুসকিনি বিমাসিয়াতিক, এবং গুনার কারণে, আমার কোন গুনাহের কারণে, দোষের কারণে আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করেন না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসালা আম্মারাতুন বিসু, তোমার যে নফস এটা তোমাকে দিন রাত খারাপ কাজ, গুনার কাজ, নাফরমানির কাজের দিকে টানতে থাকে, উৎসাহিত করতেই থাকে। ইল্লা মা রহিমা রব্বি, হ্যাঁ, আমার ওই বান্দা যে একদম কমপ্লিটলি পূর্ণাঙ্গভাবে আমি আল্লাহর রহমতের ছায়া প্রাপ্ত, সে নফসের নষ্টামি থেকে মুক্ত। কি কথা বুঝেন নাই ভাইরা? বুঝা গেল যে নফসের তামাম নষ্টামি থেকে মুক্ত বান্দা রহমতের ছায়াতে থাকে। তা আমরা কি এরকম নফসের নষ্টামি থেকে পূর্ণভাবে মুক্ত হইতে পারছি ভাইরা? যদি পারলাম না, তাহলে আমরা কিভাবে রহমতের ছায়াতে থাকবো? আর এক হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাকাল্লাহ আজ্জাওয়াজাল্লা সারা আমিনান ফি বিলাদি, যেই বান্দা আল্লাহ পাককে দিন রাত ভয় করে চলে, এক মুহূর্তের জন্য কোন জায়গাতে নাফরমানিতে লিপ্ত হয় না, তো সে সব জায়গাতে আল্লাহ পাকের রহমতের ছায়া এবং আল্লাহ পাকের হেফাজত এবং নিরাপত্তার মধ্যে থাকে। সারা আমিনান ফি বিলাদি, আমল সুকুনের মধ্যে থাকে, আল্লাহর তরফ থেকে প্রাপ্ত নিরাপত্তার হেফাজতের মধ্যে থাকে। তো আমরা যখন গুনাহ থেকে বাঁচতেই পারলাম না, তো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর হেফাজতের ছায়া পাওয়ার তো কথা না। তারপরেও কি আমরা খাই না? আমরা সুখে থাকি না? আমরা আরামে থাকি না? আমাদের রিজিক আল্লাহ পাক দেন না? কি দেন কি দেন না? আমাদেরকে দিন রাত দুশ্মনেরা দিন রাত আমাদেরকে ঢিল মারে, স্যান্ডেল জুতা মারে, ঝাড়ুনিয়া দৌড়ায়। তো অথচ আমাদের দোষগুলো এরকম, যদি এটা প্রকাশ পাইত, জিল্লতের কোনো শেষ ছিল না, অপমানের কোনো শেষ ছিল না, লাঞ্ছনার কোনো শেষ ছিল না, তাহলে আমরা বাঁচি কিভাবে? আমরা রক্ষা পাই কিভাবে? ওই যে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, বুখারী শরীফে আছে, সাবাকাত রাহমাতি গাজাবি, হে আমার বান্দারা, আমার গুসাও আছে, আমার দয়াও আছে, রহমতও আছে, কিন্তু মনে রাখবা সব সময় আমার গুসার চেয়ে আমার দয়া আগে আগে থাকে। কি কথা বুঝেন নাই ভাইরা? আজি শান রব্বুল আলামিনের আল্লাহ পাক নিজে বলে রাখছেন যে এর মানে যে তোমরা হাজার লাখ কোটি অপরাধ করার পরেও আমার তো গুসাই গুসা, কিন্তু এরপরে দেখি যে আরেক বান্দা হঠাৎ করে একটু ভালো কাজ করছে, তো ওর উসিলাতে তোমাদের এলাকারই এক বলি আল্লাহ ভালো মানুষ, তার উসিলাতে আমার রহমত তোমাদেরকেও ছায়া দেয়। কি কথা বুঝেন নাই? অথবা এক বান্দা হাজারো লাখ গুনার মধ্যে ডুবে ছিল, হঠাৎ একটু বলে যায় আল্লাহ ভুল হয়েছে মাফ করে দেন, ওই একটুখানি বলো যে আর শরম পাও আর অনুতাপ করো, একটুখানি স্বীকার করো দোষ, এইটুকুর কারণে সে এত গুসার মধ্যে ফের আমি তোমাকে রহমতের ছায়া দান করি। শুনতেছেন ভাইরা? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার কাবা শরীফের সামনে দুই রাকাত নামাজ আদায় করলেন,
তাওয়াফের পরে দুই রাকাত নামাজ আদায় করলেন, এরপরে তিনি আল্লাহ পাকের নিকট কান্নাকাটি শুরু করলেন, সেজদায় পড়লেন আর এমন কাঁদতে শুরু করলেন যেমন তিনি কান্নার মধ্যে এমন কান্দতে থাকছেন যে হাকিম উল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সেই কান্নার আওয়াজ আমরা যারা শুনতেছিলাম আমাদের কলিজা ফাটবার উপক্রম হইতেছিল, এত কান্দতেছিলেন তিনি, এত কান্দতেছিলেন আর বলতেছিলেন ইলাহি আয় খোদা ই বান্দারা রুসওয়া মাকুন, আয় আল্লাহ আমি গুনাহগার মানুষ, আল্লাহ আমাকে বেইজ্জত করেন না, আমাকে লাঞ্ছিত করেন না, আমাকে অপমানিত অপদস্থ করেন না, এত বড় ওলি আল্লাহ যার সামনে মাথা নত করলেন। হ্যাঁ হযরত হাকিম উল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইয়াকুব নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমাদের তমাম আকাবির বুজুর্গ আহলে দ্বীন, দুনিয়ার এত বড় বড় আলেম ফকিহ মুহাদ্দিস আরিফিন তার সামনে নত, তিনি আল্লাহর সামনে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ এই গুনাহগারটাকে আপনি লাঞ্ছিত করেন না, এই পাপীটাকে আপনি ধ্বংস বরবাদ করেন না। শুনতেছেন ভাইয়েরা, আমরা যারা আমাদের বুজুর্গান দিনকে মানি, এর পরেও কি আমাদের অহংকার করা উচিত যে আমাদের বড়রা যখন আল্লাহর সামনে এত নত, এতটা তারা বিনয় এবনতা, ফের আমরা কিভাবে এলমের কারণে গর্ব করি, ফের এলমের কারণে কিভাবে দম্ভ করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, অহংকার থেকে মুক্ত করেন, নফসের নালায়েকি থেকে আমাদেরকে পবিত্র করেন। আরে খোদাই বান্দারা রুসওয়ামাকুন গর্বদম্মান সিররেমান পয়দামাকুন। শুনতেছেন ভাইরা, আজীব মুআমালা আল্লাহ তাআলা, কি আজীব রহমতওয়ালা, যে ওলিদেরকে কিভাবে পালেন, বেসুমার আমল ইবাদত, এত উঁচু মানের এখলাস এহসান এবং এত উঁচু মানের তাদের বন্দেগী এবং জিকরুল্লাহ এবং মুরাকাবা, আল্লাহর সঙ্গে তো নিবিড় সম্পর্ক, কিন্তু তারা নিজেকে এতটা ছোট মনে করেন, এতটা তুচ্ছ মনে করেন, আর এই নিজেকে তুচ্ছ মনে করার কারণে আল্লাহ পাক তাদেরকে ঊর্ধ্বে উঠান। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে উপবিষ্ট, হঠাৎ আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু সাহাবী সামনে দিয়ে যাইতেছিলেন, এটা হঠাৎ তো খোলো তোমার দুনিয়ার কোথায় সবই পড়া দিচ্ছে নামাজ হঠাৎ এরা আমাকে অনেক ভয় দেখাচ্ছেন ভাই, সম্পর্কে আসা এ মিয়া তুমি ছবি তোলো, এই ছেলে একটু ধরে নিয়ে আসো তো, এই বাচ্চা উঠো এদিকে আসো, কেন ছবি তুলছো মিয়া, হ্যাঁ এদিকে আস, তুমি বোধ হয় মোবাইল নিয়ে আসো এদিকে,
তুমি ছেলে ফেলে দেবো ছবি তুলছে না সুন্দর, এটা জান্নাতে নামো, কেন ছবি তুলছ, যাও বললে কে বলছে তোমাকে ছবি তুলছে,
এখনই এরকম শুরু করে দিচ্ছ মিয়া, যাও মোবাইল দাও না একজনের কাছে দাও মোবাইল ফ্লিপ করে দিবে,
কি ছবি ডিলেট করো এদিক নিয়ে আসো,
ডিলিট করো ভাই, তোমারও তো ছয় মাস জেলে দেবো এত বাবু যে গোলমাল বাজাইছে, তওবা করো জলদি জলদি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন এবং বুঝ দান করেন। কেসা আজীব মামলা, এই মসজিদের মধ্যে পর্যন্ত মানুষ ছবি তোলে আরামসে, অনেক মৌলবী সাহেব কেউ দেখি বসে বসে মাদ্রাসাতে মাহফিল করে, পুরা মাহফিল ভিডিও করে, আরে এটা কারে দেখাইতেছেন আপনি, আমরা সুন্নত তরিকার কোনো পরোয়াই করবো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম তরিকতের কোনো ফিকিরই করবো না, কি হলো আজকে দিল বড় বিমারি বলা আজকে আমাদের, কেয়ামতের দিন তো কাজে লাগবে বিমারি মুক্ত দিল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন কেয়ামতের দিন কারো মাল ধন সম্পদ কোনো কিছুই কাজে লাগবে না, তার জনবল ধনবল কোনো কিছু কাজে লাগবে না, কাজে লাগবে কি জিনিস, যে কলবে সালিম, এক এসা দিল ইমান ওয়ালা, কলবে সালিম মানে শিরক কুফর থেকে দাগ থেকে মুক্ত যে দিল, ভালো চঙ্গা দিল শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ তর্জমা কি ভালা চাঙ্গা দিল, এইরকম দিল যে রোগ থেকে মুক্ত এবং সুন্দর একটা দিল, এই দিল কাজে লাগবে। মাওলাব দেখলেই বলবেন যে আরে এটা তো আমার দেওয়া না, যা এটাকে জান্নাতে পৌঁছায় দে। তাওহীদ তো ইয়ে হয় কি বস খুদা হাসর মে কে দে ইয়ে বন্দা দু আলম সে খফা মেরে লিয়ে হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ মতো এত বড় মানুষকে আবার সামনে এভাবে কাঁদতেছেন, এবং হযরত শাহনবী লিখছেন যে সারা রাত কাঁদতেছিলেন, এমনকি ফজরের নামাজের রক্ত হয়ে গেছে, সারাটা রাত কাঁদতেছিলেন, আর এক কথা বারবার বলতেছিলেন, বারবার বলতেছিলেন রাতভর, খুদাই বন্দারা রুসওয়া মাকুন গর্বদম্মান সিররে মান পয়দা মাকুন গর্বরা ইবার সত্তারি কুনি তওবা করদম মানজে হর না করদানি, আল্লাহ এইবার মাফ করে দেন, এইবার যদি মাফ করেন ওয়াদা করলাম অঙ্গীকার করলাম আল্লাহ আর কোনো ভুল করব না, আর বিপদে যাব না। হাজী সাহেব কি বিপদে যাইতেন, আবার এই কথা বলতেছেন তিনি। আর এফিনের শানিয়েই আল্লাহ ওয়ালাদের শানিয়েই হাজার আমলের পরও নিজেকে গুনাগার মনে করতে থাকেন, কুসুরওয়ার মনে করতে থাকেন। আমার শায়খ রহমতুল্লাহ আলী বলেন, তেরি আতায় খাজগি মেরি মেরি আদায় বন্দেগি, আয় আল্লাহ আমি যে ইবাদত করি, বন্দেগি করি, সেজদা করি, জিকির করি, তেলাওয়াত করি, তাকওয়ার উপর চলি, সুন্নতের আমল করি, আল্লাহ এটা আমার নিজের কৃতিত্ব না, এটা আপনার দয়ার দান। শুনতেছেন ভাইরা, এটা আপনার দয়ার দান। মেরি তেরি আতায় খাজগি মেরি আদায় বন্দেগি, লেকিন মেরা কুসুর ভি মেরি আদা সে কম নেহি, কিন্তু হে আল্লাহ আমি যখন অপরাধ করি, ভুল করি, সেটাও কিন্তু কম বড় ইবাদত না। কেন? যে আমার কোন ভুল ত্রুটি হয়ে যায়, পরে আমি বলি আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দেন, পরে আপনি খুশি হয়ে আমাকে আমার বন্দেগির চেয়ে ঊর্ধ্বের মর্তবা নসিব করে দেন। শুনতেছেন ভাইয়ারা, ফেরেশতারা খালি ইবাদত জানেন, আর দোষ স্বীকার করতে জানেন, দোষ করতেও জানেন না, স্বীকারও করতে জানেন না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু এই মানুষদেরকে বানাইছেন, জিন এবং মানুষদেরকে বানাইছেন, যারা খালি ইবাদত করবে না, ভুল ত্রুটি হলে বলবে যে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। এই এই যে মানুষের এই এক বৈশিষ্ট্য, আরেকটা যার কারণে সে মাফ চাইবে, দোষ স্বীকার করবে, তওবা করবে, আরেকটা হলো চোখের পানি ফেলবে। ফেরেশতাদের কোনো চোখের পানি নেই, জিবরীল এত বড় ফেরেশতা, এত বিশাল বড় মাখলুক নূরের তৈরি, কিন্তু এক ফোঁটা চোখের পানি ফেলতে জানে না। জিবরীল আমিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিবরীল আমিনকে দুইবার একদম অরিজিনাল সুরতে কমপ্লিটলি দেখছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাহু সিত্তু মিআতি জানাহিন, তার ছয় শত ডানা। কয়টা ডানা ভাই? ছয় শত ডানা। কুল্লু জানাহিন কদ সাদ্দা লুফুক, যে প্রতিটি ডানা পূর্ণ আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরাটাকে একদম পুরাটা ঢাইকে ফেলছে। একটা ডানা এত বড়, এরকম ছয় শত ডানা জিবরীল আমিনকে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ওহী নিয়ে যখন আসতেন, তো ওইরকম এমন শব্দ শোনা যেত। তো মুহাদ্দিসিনের এক ব্যাখ্যা যে এই শব্দটা আসলে জিবরীল আমিন যে আসতেন না, এই এতগুলো ডানা দিয়া যে সে ডানার আওয়াজ এরকম শব্দ শোনা যেত। শুনতেছেন ভাইয়ের, আল্লাহ তাআলা এত বড় মাখলুক জিবরীল আমিন বানাইছেন, সমস্ত ফেরেশতাদের সর্দার তিনি, এবং কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে মুতাইন হ্যাঁ সাম্মা আমিন, আল্লাহ সে ঊর্ধ্ব জগতে সমস্ত ফেরেশতারা জিবরীল আমিনের কথার সামনে মাথা নত করেন। এত বড় মর্তবাওয়ালা ফেরেশতা, কিন্তু জীবনে একবার একটু কান্দে আল্লাহকে দেখাইতে পারেন নাই, কি কথা বুঝেন নাই ভাইরা। কিন্তু আল্লাহ পাকের হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের বড় পছন্দের জিনিস হলো চোখের পানি, কেউ একটু কান্দে দেখাই তো, কান্নাকাটির কেউ নাই আসমানে, আল্লাহ পাক করে মানুষ বানাইছেন যে ওরা কান্দবে আমি দেখব। শুনতেছেন ভাইরা, ওরা কান্দবে আমি দেখব। আমার শায়খ কুতুব আলম আরেক বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, জো গিরে ইদার জমি পর মেরে আশক কে সিতারে, তো চমক উঠা ফলক পর মেরি বন্দেগি কা তারা, বন্দা যখন এই জমিনে কাঁদতে শুরু করে, তার চোখের পানির বন্দেগির নূর আসমানকে আলোকিত করে, নূরান্বিত করে। হ্যাঁ, ফেরেশতারা তাআজ্জুব করতে থাকে যে কেসা আজীব বন্দা যে এমন কানলো, এইরকম কান্না তো আমরা পারি না। এই চোখের পানি বন্দার মর্তবাকে অনেক ঊর্ধ্বে তুলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন নিজে বলছেন, লানিনুল মুজদিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাববিহিন, লাখো কোটি তাসবীহ পড়নে ওয়ালারা যখন তাসবীহ পড়তে থাকে, জিকির করতে থাকে, আর কোন কিছু গুনাহগার বান্দা তখন কাঁদতে থাকে, হাজারো লাখো কোটি তাসবীহ এবং জিকিরের আওয়াজের চেয়ে আল্লাহ পাক বলেন এই গুনাহগারদের কান্নাকাটির আওয়াজ আমার কাছে অধিক পছন্দ লাগে, ভালো লাগে। শুনতেছেন ভাইয়েরা? এজন্য বুজুর্গান দীন বলছেন যে জোর রা বুকজার জারি রা বেগির, যে আমলের জোর এলমের জোর দিয়ে আল্লাহকে পাওয়ার ধারণা করো না, বরং হে মানুষ কাঁদতে শুরু করো, বিনয়ী হও, মাথা নোয়াও, এই ফানাইয়ত আব্দিয়ত এই তোমার বিনয় এবং তোমার চোখের পানি বুকের ব্যথা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। হিন্দুস্তানের কোন আরএফ এর কোন আল্লাহ ওয়ালার শের যে কোন হি জু ইয়ার কি লা দে সব খবর মুঝে আর সাইলে আশক তু হি বাহাদ উদার মুঝে, আরে ভাই কে আছে রে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, কেউ নাই এখানে, কেউ নাই আমাকে আমার মাওলা পর্যন্ত পৌঁছানোর কেউ নাই, হে আমার চোখের পানি চলো তুমি আমাকে আমার মাওলা পর্যন্ত পৌঁছে দাও। এই চোখের পানি গুনাগার বান্দাকে গুনাহ থেকে পাক বানায় মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এজন্যই আদম আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী, তার তো কোনো ভুল টুল হওয়ার কথা না, কোনো এদিক সেদিক করার কথা না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন, যে তোমরা এই যে গাছটা আছে না দেখায় দিলাম, এই গাছটার ধারে কাছেও আসবা না। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাসসালামকে ইবলিস দূর থেকে ধোকা দিল, ওয়াসওয়াসা ইলাইহিমাস শয়তান, না ইবলিস দূর থেকে ধোকা দিল যে আপনারা আপনাদের যে খাইতে মানা করছে না, ব্যাপারটা হলো যদি খান চিরকাল জান্নাতই থাকবেন, আর কোনোদিক যাওয়া লাগবে না। খাইতে বলছে কি জন্য, খাইতে না করছে কি জন্য, আল্লাহ তাআলা জানেন যে যদি না খান এক ফাঁক দিয়ে বাইর করে দিবেন। এবং আল্লাহ পাক পবিত্র কোরআন নিজে ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াকাসামাহুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, ইবলিস এই সর্বপ্রথম আল্লাহর নামে কসম করে বলল, যে আল্লাহর কসম করে বলতেছি বাইরে আমি তো মরছি মরছি, আপনাদের খায়ের খায়ের জন্য আমি কথাটা বলি, খান তাহলে চিরকাল জান্নাতই থাকবেন। হাকিম উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ তাফসীর বয়ান করেন, লিখছেন ইবনে আল্লামা ইমাদউদ্দিন ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ তাফসীর ইবনে লিখছেন যে যখন ইবলিস এইরকম আল্লাহর নামের কসম করে এই কথাটা বলছে, আদম আলাইহিস সালাম ভীষণ প্রভাবিত হয়েছেন, আল্লাহর নামে বলে এটা কি বিশ্বাসতা বলা সম্ভব, আল্লাহর নামে কেমনি এদিক সেদিক বলা যায়, কি কথা বুঝেন নাই? হযরত আদম আলাইহিস সালাম সরল মনে ওর কসমটাকে বিশ্বাস করে পরে ভাবলেন তো আমি তো এই জান্নাত থেকে যাইতে চাই না, অনন্তকাল চিরকাল আল্লাহর কাছেই থাকতে চাই, তাহলে একটু খাই গিয়া এই ভুলটা করে ফেলছেন, কি কথা বুঝেন নাই? হাকিমুল উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ তাআলার কথা বলেন আল্লাহর নাম শোনার পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নামের কারণে একদম নেশায় বিভোর হয়ে গেছেন, আর কোনো কিছু খেয়ালই থাকে না, সব ভুলে গেছেন আল্লাহ পাকের নামের কারণে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যত গভীর হয় আল্লাহর নামের জিকির এবং আল্লাহর নাম শুনলে সে তত প্রচন্ড ভাবে প্রভাবিত হয়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নাম শুনলে আর কোনো কিছুর খেয়ালই ছিল না, বাস ওই কথা ওই অবস্থাতে তিনি খায় ফেলছেন, আর আল্লাহ পাক তো বললেন যে আমি বললাম খায়ো না, তুমি খায় ফেলছো, যাও ফাবিতু মিনহা জামিয়া, যাও এই সওয়াল টওয়াল সবগুলো শুদ্ধ বাইরে যাও, এই জান্নাতে আর থাকতে পারবে না, কি কথা বুঝেন নাই? কি রে ভাই ঘটনা হলো কেন জান্নাতের মধ্যে, তাও এখানে গিয়ে এরকম কাণ্ড হয় কিভাবে? কিন্তু ঘটনা হলো ওই যে আল্লাহ পাক আগের থেকে এটা সাজায় রাখছেন যে এইরকম একটা কাণ্ড ঘটবে, পরে বাইর করে দিব, পরে মরণে তো কান্নাকাটি আরম্ভ করবো, ওই যে কান্না দেখবেন। আল্লাহ পাক বললেন বাইর হয়ে এখান থেকে, আদম আলাইহিস সালাম বাইর হয়ে এমন হুকুম বাইর হওয়া লাগে এমন কান্না আরম্ভ করছেন। ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাওয়াবিনের ভিতরে লিখছেন হযরত আদম আলাইহিস সালামের কান্নার চোখের পানির ছুটে নহর আর নহর পয়দা হয়ে গেছে, এত কানছেন। তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কান্দায়া ফের বাইর করছেন, যাতে মানে প্রথম নম্বরে কান্দাইছেন, কারণ প্রথম নম্বরে ইবাদতে মশগুল করে দিতেন, যাও বাইর হয়ে নামাজে দাঁড়ায় যাও, কি কথা বুঝুন না ভাই, কিন্তু প্রথম নম্বরে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানে বালু এমন এক অবস্থার তো সৃষ্টি করছেন যে কান্না শুরু করে দেয়, যাতে এই কান্না যেটা আল্লাহর বড় প্রিয় সেটা তিনি দেখতে পান। প্রথম নম্বরে এমন এক তরিকা বাইর করছেন যাতে আদম কান্না শুরু করে, আল্লাহ পাক কান্না দেখে খুশি হয়ে যান। যেই আদম খুব কাঁদছেন ফের আল্লাহ পাক বললেন যে চলো যা মাফ করে দিলাম। কিন্তু এখানে এক ঘটনা আছে তাফসীরের জালালাইনের মধ্যে, ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছেন যে হযরত আদম আলাইহিস সালাম এই কাঁদতে কাঁদতে বলছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি অনেক বড় অন্যায় করে ফেলছি, মাফ করে দেন, মাফ করে দেন, আর না হলে শেষ একদম সারকার আমার। এই লিখছেন, পরে আল্লাহ মাফ করে দিয়েছেন, কি কথা বুঝুন নাই। কিন্তু আশিফা বি তারিফে হুকুকুল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী সানাউল্লাহ কাজী ইয়াদ রহমতুল্লাহ আলীর মতো বিখ্যাত মুহাদ্দিস লিখছেন এক রেওয়ায়াত, যেটা ওখানে সনদ তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে হযরত আদম আলাইহিস সালাম তখন রব্বুল আলামিন কি হঠাৎ এই কান্দতে কান্দতে এক সময় বললেন যে আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসিলা আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ পাক তখন বললেন যে আদম তুমি মুহাম্মদ নাম জানলা কোথেকে? তো আদম আলাইহিস সালাম বললেন যে আয় আল্লাহ আপনি আমাকে যখন বানাইছিলেন না, পরে আমাকে সৃষ্টি করার পরে আমি যখন মাথা তুললাম উপরের দিকে, তা আপনার আরশের উপর নজর করলো, দেখলাম যে আপনার আরশের সবগুলো পায়ের মধ্যে আপনার নামের পাশে মুহাম্মদ নাম লেখা, মাকতুব আলা কওয়ামিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক বর্ণনাতে আছে যে আদম আলাইহিস সালাম জান্নাতে যখন ছিলেন তো দেখলেন যে জান্নাতের গেইটে গেইটে মুহাম্মদ নাম লেখা, মাকতুব আলা আবওয়াবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের সবগুলো গেইটে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আদম আলাইহিস সালাম বললেন যে আয় আল্লাহ আপনার নামের সঙ্গে কার নাম? আর কারো তো নাম নাই, তো আমি বুঝলাম আপনার একান্ত প্রিয়জন, পরম ঘনিষ্ঠজন, সবচেয়ে প্রিয়জন, এই জন্য মনে পড়লো তো তার নুসিলা দিয়ে মাপ চাইছি। আল্লাহ পাক তখন বললেন যে হে আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম যদি না মুহাম্মদকে সৃষ্টি করতাম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। শুনতেছেন ভাইয়েরা? তখন আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বললেন আমার প্রিয় বান্দা মুহাম্মদের উসিলা দিয়া মাপ চাইতেছে, তো চলো যা মাফ করে দিলাম। তো ঘটনা কয়টা জমা হইল? তাহলে চোখের পানি, রব্বানা জলমনার কান্নাকাট, একদিকে আহু জারি, একদিকে চোখের পানি, একদিকে রব্বানা জলমনার দোষ স্বীকার, আরেকদিকে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উসিলা দেওয়া, তিনটা একত্রিত হয়েছে। তা আল্লাহ পাক বলছেন চলো মাফ করে দিলাম। শুনতেছেন ভাইয়েরা? তাহলে বোঝা যায় কোন বান্দা যদি গুনাহ লাখো কোটি করে, হাজার গুনাহ করে, যত চরম অপরাধী হয়, কিন্তু সে বান্দা যদি আল্লাহর সামনে নত হয়ে স্বীকার করে আল্লাহ মাফ, অন্যায় হয়ে গেছে মাফ করে দেন, এর উসিলাতে মাফ হয়। আর বান্দা যখন চোখের পানি ফেলে এর উসিলাতে মাফ হয়, বান্দা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসিলা দিয়ে মাফ চায়, এই উসিলাতে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। শুনতেছেন ভাইয়েরা? এজন্য উসিলা কিন্তু এই লাইন কিন্তু তিনটা পেয়ে গেলাম, এই তিনটার দিকে খেয়াল রাখাছে। এজন্য কোন এক বুজুর্গ বলি আল্লাহ তিনি বলছিলেন যে আয় আল্লাহ কেয়ামতের ময়দান তো বড় কঠিন, আসবো আমি পাপি, উপায় তো কিছু দেখি না, কিন্তু একটা ব্যাপার হলো কি, আপনি সীমাহীন দয়াওয়ালা আর নবী দিচ্ছেন দয়াওয়ালা, দুই দয়াবারের মাধ্যমে আমি গুনাওয়ালা, আয় আল্লাহ দুই দিক থেকে দয়া পালি তো আমার কিসমত ফুলে যাবে। হ্যাঁ, ইয়া রব তু করিম, ইয়া রাসূল তু করিম, সব শুকর কে মায়ে মিয়ানে দু করিম। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, তো আমি কোথার থেকে কোথায় চলে গেছি রে ভাই, আল্লাহ তাআলা রহম করেন। আমি বলতেছিলাম হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা। হযরত হাসান বসরি চারো তরিকার বুজুর্গ না, চারো তরিকার শ্রেষ্ঠ মুরব্বী না, তার উস্তাদ কে? তার মুরব্বী কে? হযরত আলী কাররামাল্লাহ তাআলা ওয়াজহু। তিনি কি বেনামাজি ছিলেন? চার তরিকার বুজুর্গরা, চার তরিকার আশিক দেওয়ানা প্রেমিকরা, চিস্তিয়া কাদির নকশবন্দিয়া তোয়ারবার দিয়া মুজাদ্দিদিয়ার বুজুর্গানে দিন আল্লাহ ভালারা, আপনাদের সকলের মুরব্বী কি হজরতের হজরত আলী কারামাল্লাহ ওয়াজহু না? তারও কি নামাজ মাফ হয়ে গেছিল? এত বড় ওলি আল্লাহ, এত বড় সাহাবি, হ্যাঁ, তো তার তার নামাজ মাফ হলো না, তা আপনি গাউসে আজম কবে হলেন যে আপনার নামাজ মাফ হয়ে গেছে? কি মামলা ভাইরা, নফসের গোলামির দ্বারা তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের রাস্তা তো রসুল্লাহ সাল্লাহ সাহেবের তরিকার মাধ্যমেই অর্জন হবে। নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে রসুল্লাহ সাল্লাহ সাহেবের তরিকার বাইরে জান্নাতে প্রবেশ কারোর জন্যই সম্ভব হবে না। শুনেন সে হযরত আলী কাররামুল্লাহ তাআলা বজহুর এক ঘটনা। একবার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার রান মুবারকের উপর মাথা রেখে আরাম করতেছিলেন। নামটা অবশ্য সময়টা ছিল আসরের ওয়াক্ত। হঠাৎ সূর্য ডুবে গেছে, তো এখন তো মাগরিবের নামাজের টাইম হলো, মাগরিব পড়তে হবে না। হযরত আলীকে উঠাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আলী তুমি কি আসর পড়ছিলে কিনা? ইয়া রাসূলুল্লাহ আমার তো আসর রয়ে গেছে, আমার আসর পড়া হয়নি। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বেচাইন হলেন যে আলীর আসর ছুটে গেছে, কি করা যায়। তখন রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমার আলী তো আসর পড়ে নেই, সূর্য আপনি আরেকবার উঠে দেন, আলী আসরটা পড়ে নেই। শুনতেছেন ভাইয়েরা, হাদিস শরীফে আছে যে তখন সাথে সাথে সূর্য উদয় হলো, ঠিক আসরের ওয়াক্ত যেখানে সূর্য থাকে। হযরত আলী কারামুল্লাহ তাআলা উযু করলেন, চার রেকাত আসরের ফরজ আদায় করলেন, সাথে সাথে সূর্য ডুবে গেল। আমার প্রিয় বন্ধুরা, যে সকল মানুষরা আজকে নামাজের ব্যাপারে এইরকম কথাবার্তা বলে, নিঃসন্দেহে আমাদের মুসলমান ভাইয়েরা জজবার মধ্যে আছেন, আবেগের মধ্যে আছেন। এই কারণে তারা মনে করেন যে আমরা আল্লাহকে মহব্বত করি, রসুল্লাহ সাল্লাহ আলাইহি মহব্বত করি, আল্লাহ পাকের জিকিরে থাকি, ধ্যানে থাকি, মোরাকাবে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের ধ্যান মোরাকাবে থাকার সর্বোচ্চ তরিকা হল নামাজ। সর্বোচ্চ তরিকা কি? নামাজ। বলা জিকরুল্লাহ আকবার, কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন আমার জিকির সবচেয়ে বড়। এই জিকরুল্লাহর তাফসীর মুফাসসিরিন বলছেন এই জিকরুল্লাহ এই আল্লাহর সবচেয়ে বড় জিকির হলো নামাজ। আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির কি? নামাজ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে হাদিস শরীফ আছে যে হে মুহাম্মদ যে লাউলাকা মা খালাকতু দুনিয়া, যদিও কিছু লোক এরকম পরেশান হতে থাকে এক হাদিস সম্পর্কে, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে রাসূল যদি না আপনি আপনি যদি না হইতেন এই এতগুলো আসমান আমি সৃষ্টি করতাম না। কি কথা বুঝেন নাই? এই হাদিসটা সম্পর্কে অনেকে বলেন না মৌজু হাদিস, জাল হাদিস বলে কিনা। আমার ভয়ের এই কথাও অশুদ্ধ না, বিলকুল শুদ্ধ। কিন্তু এই যে লাউলা কালামা খলাকতুল আফলাক, এই আফলাক শব্দ সহকারে যে হাদিসটা বর্ণিত হয়েছে এটা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলছেন যে মওযু, মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই বলেন, ইবনে হাজার আসকালানী বলছেন মওযু, মোল্লা আলী কারীও বড় মহাদ্দেস আর ইবনে হাজার আসকালানীও মহাদ্দেস, দুজনই ইমামুল জারহ ওয়া তাদিল, তাদের মতে এবং আল্লামা সাগাইর মতে এটা মওযু হাদিস। এই শব্দগুলোর সাথে যে হাদিসটা বর্ণিত হয়েছে এটা মওযু, এটা জাল হাদিস। কিন্তু এই শব্দগুলোকে বাদ দিয়া বিশুদ্ধ অন্য রেওয়ায়েতও আছে, সেটা হলো কয়েকটা রেওয়ায়েত। এক রেওয়ায়েত আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু এক হাদিসে কুদসিতে বলছেন, ইয়া মুহাম্মদ লাউলাকা মা খালাকতুল জান্নাহ ও লাউলাকা মা খালাকতুন নার, হে মুহাম্মদ যদি না আপনাকে সৃষ্টি করতাম এই জান্নাত এই জাহান্নাম কিছুই সৃষ্টির দরকার ছিল না। শুনতেছেন ভাইয়েরা? আরেক রেওয়ায়েত লাউলাকা মা খালাকতু দুনিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে না সৃষ্টি করলে আমি দুনিয়ায় সৃষ্টি করতাম না। আরেক রেওয়ায়েত লাউলাকা মা খালাকতু সামাই ওয়ালা আরদি ওয়ালা তুলান ওয়ালা আরজান, হে মুহাম্মদ যদি আপনাকে সৃষ্টি না করতাম এই আমার আসমানটা সৃষ্টি করতাম না, এই আমার এই পৃথিবীটা স্পেস জমিনটা সৃষ্টি করতাম না, আমি কোন বড় ছোট লম্বা কাটো দিকে পাশে কোন বস্তুই আমি সৃষ্টি করতাম না। তো এই আরেক রেওয়াজ এগুলো একটাও কিন্তু মওযু না, একটাও জাল না। এই কথা বুঝতেছেন ভাইয়েরা? ওই একটা রেওয়ায়ত পায়া কিছু লোকেরা ওই কোন বইতে পাইছে এটা জাল হাদিস, এখন আমাদের আলেমদেরকে ধরে বলতে থাকে হে মিয়া জাল হাদিস বলেন। আরে জাল হাদিস তো ওই শব্দেরটা, বাকি এই সবগুলো যে বললাম এটা কোথায় জাল হাদিস? এর অর্থ কি দাঁড়ায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা আল্লাহ পাকের নিকট এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু এবং যারা আছেন সকলের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা বড়। এটা তো নিঃসন্দেহ বিষয়, সকলের ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা। যে হাদিসের মর্ম বিষয়বস্তু যেটা, এটা তো কোরআন হাদিসের দ্বারা একদম পূর্ণভাবে সমর্থিত এবং প্রমাণিত। যাই হোক, কথা প্রসঙ্গে সেটাও আসলো, তো আলোচনা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের আজমত নসিব করেন। চায়ের তরিকার শ্রেষ্ঠ যিনি মুরব্বী হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু, তারও নামাজ এত গুরুত্বপূর্ণ, এ ছুটছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য হয় নাই, সে নামাজটা পড়ানোর জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে ব্যবস্থা করে নিয়েছেন। কি কথা বুঝেন নাই ভাইয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কোনদিন নামাজ বাদ দিয়েছিলেন নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ আলাইহিস নামাজ বাদ দিতেন। সেই শুরু থেকে সকলের নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস নামাজ শুরু করলেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় যে এমনটা শরীর অসুস্থ হয়ে গেল, দেহ মুবারক অসুস্থ হলো, যে তিনি এখন মসজিদে নববীতে যাইতে পারেন না, অথচ মসজিদে নববীর একদম সাথে লাগানো তার বাসা। কি কথা বুঝেন নাই? তার হুজরা মুবারক একদম মসজিদে নববীর সঙ্গে লাগানো না, কিন্তু এত ছোট্টও তিনি মসজিদে নববীতে যাইতে পারতেছেন না। মুসনাদে আবি হানিফা, যেটা মুসনাদে আবি হানিফা তো কয়েকটা, এক মুসনাদে আবি হানিফা যেটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর রেওয়ায়ত, এই মুসনাদে আবি হানিফা কিতাবে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, যা ইউসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে গিয়ে বলো তিনি যেন নামাজটা পড়ায় দেন, ইমামতি করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আব্বা জানকে যখন গিয়া বললাম যে আপনাকে নামাজ পড়াইতে বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মা তুমি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো ইন্নি শাইখুন রাকীকুল কালবে, আমি বুড়া মানুষ, আমার মনটা একটু বেশি নরম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাতে ইমামতিতে আমি যদি দাঁড়াই আমি এটা সহ্য করতে কষ্ট হবে, তিনি যেন উমরকে নামাজ পড়তে বলেন, নামাজ পড়াইতে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, গিয়া তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তো তিনি আবার বললেন যে যাও গিয়া আবু বকরকে নামাজ পড়াইতে বলো। কি কথা বুঝেন নাই ভাইরা? আবার যখন এই কথা বলছেন তো এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হযরত আয়েশা যখন বললেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা নতুন চিন্তা ফিকির হিকমত অবলম্বন করলেন এবং বললেন যে আয়েশা তুমি এক কাজ করো, ওমরের মেয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসাকে সঙ্গে নিয়ে তোমরা দুইজন গিয়া রাসূলুল্লাহকে সুপারিশ করো যেন তিনি নামাজটা উমরকে পড়াইতে বলে দেন। হ্যাঁ, আমার জায়গাতে যে উমর পড়াই দিবেন। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা নাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়া বললেন যে দুজনে গিয়া বললেন যে নামাজটা উমর রাদিয়াল্লাহু আনহু পড়াই দিতে, হযরত উমর পড়াই দিতেন, আবু বকর তিনি একটু নরম মনের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইন্নাকুন্না সাওয়াহিবু ইউসুফা মুরু আবা বকর ইউসাল্লি বিন্নাস, এই ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে এই কয়েকটা মেয়েরা এসে ঝামেলা করছিল, তোমরা এসে আমার সঙ্গে ঝামেলা শুরু করছো, কোনটা কোনটারে কোথায় নিয়ে পৌঁছে দিচ্ছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তাদের থামানোর জন্য এমন শক্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করছেন ইন্না কুন্না সাওয়াহিবু ইউসুফা, মানে কাসাওয়াহিবু ইউসুফা। এই পরে ওনারা ভয় পাইলেন, তখন আর সাহস করলেন না যে হযরত উমরকে গিয়ে বলবেন, বলার তো কোনো আর সুপারিশ করার তরিকাই নেই। পরে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তিনি তো খালি আপনার কথাই বলতেছেন, আপনি পড়ায়া দেন। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেলেন যে আর কথা বলা ঠিক হবে না, তিনি নামাজে দাঁড়াইছেন, নামাজ শুরু করছেন। ঠিক এইরকম সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মসজিদে নববীর সঙ্গে লাগা নিজের এই কামরাটা থেকে পর্দা হটাইতে বললেন, তো পর্দা হটানোর পর যখন নামাজ দেখা গেল কাতার, কি সুন্দর লাগে, কি নূর, কি আল্লাহ পাকের নৈকট্য, এক তাজাল্লি বসন হচ্ছে এখানে। এই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন নামাজের যাওয়ার জন্য এবং তিনি বললেন যে কাউকে ডাকাও আমি নামাজে যাব। শুনতেছেন ভাইয়েরা? এইরকম হাল হতে তিনি কি ইচ্ছাকৃত ভাবে নামাজে অনুপস্থিত থাকতেছিলেন? জানে কুলায় না, শরীরে কুলায় না, অসুস্থতা এত চরম তার, যার কারণেই তো তিনি নামাজে জামাতে শরীর হতে পারতেছিলেন না, এবং আবু বকরকে দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ানোর ব্যবস্থাও করে দিলেন, কিন্তু যখন নামাজে দাঁড়ানোর দৃশ্য দেখলেন আর বরদাস্ত করতে পারতেছিলেন না, অস্থির হয়ে গেছেন যে না আমি নামাজে যাব। আম্মা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিয়াল আযানা কাআন্নাহু লা ইয়ারিফুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এমন ছিল যে যখন তিনি নামাজের আযান শুনতেন যেন তিনি আমাদেরকে চিনতে পারতেছেন না, এমন ভাবে তিনি আল্লাহর জন্য বেচাইন হয়ে নামাজের সাল্লাম থেকে ছুটতেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মহব্বত আজমত খুব নসিব করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব অসুস্থ, আপনার মসজিদে যাওয়া বড় কঠিন ব্যাপার, আপনার অনেক কষ্ট হবে। হ্যাঁ, আপনি তো বলছেন আবু বকরকে, হযরত আবু বকরকে নামাজ পড়ানোর জন্য, তিনি তো না ইমামতিতে দাঁড়ায়ও গেছেন, নামাজ শুরু করে দিয়েছেন, তো আপনার আর এখন তো নামাজে না যাওয়া, আপনি এখানে এখানে নামাজ পড়ে নিলে হবে, ইশারার দ্বারা পড়বেন তিনি, বা শুয়ে শুয়ে পড়বেন, যেভাবে পড়বেন বা বসে পড়বেন, অন মসজিদে যাওয়া তো সম্ভব হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাউকে ডাকাও, আমি মসজিদে যাব, আমি নামাজে যাব। তখন এই মৌকাতে তিনি বললেন এই মাওরিদে হাদিস, জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, শুনতেছেন ভাইয়েরা, যে নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়, নামাজ পড়লে আমার আমার অন্তরটা শান্তি পায়, আমার চক্ষু জুড়ায় যায় নামাজের দ্বারা। হ্যাঁ, নামাজের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু জুড়ায়, অন্তরে শান্তি আসে, সুকুন আসে, নূর আসে। আর উম্মতের ওই সদস্য, ওই মুরব্বিয়ান যারা নাকি উম্মতের আউরিয়া নামে নিজেদেরকে অভিহিত এবং পরিচিত করেন, কিন্তু বলেন যে নামাজ লাগবে না, ভাইয়েরা এইসব কথা কোথায় পাইছেন আপনারা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশের পর দুইজনকে ডাকানো হলো, এবং দুইজনে ধৈর্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মসজিদের অবরোধ দিকে নিয়ে যেতেছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক জমিনের উপর স্থির করে দাঁড়াইতে পারতেছিলেন না, পা এরকম জমিনের উপরে টানতে টানতে, তারপরে এইভাবে মানে হেঁচড়াইতে হেঁচড়াইতে প্রায় তো তাকে এইভাবে মানে এইভাবে নিয়ে যাওয়া হইতেছিল, কোন ক্রমে পায়ের উপর ভর দিয়ে তিনি দাঁড়াইতে পারতেছিলেন না। এই অবস্থা এতটা দুর্বলতা, যাই হোক, এমন অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকট পর্যন্ত যখন পৌঁছানো হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে আল্লাহর নবীর সামনে কারো ইমামতির কোনো অবকাশ নেই, নবী থাকতে কারো ইমামতি জায়েজ নেই, কি কথা বুঝুন নাই, তো তিনি যখন নিজে হাজির, তাহলে আমি নামাজ পড়াই কিভাবে? হযরত আবু বকর পিছন থেকে ছুটতে শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দ্বারা ইশারা করলেন, তুমি তোমার জায়গায় থাকো। ফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশে বসে গেলেন, একটু আগে বসে গেলেন, মানে তিনি ইমাম, এবং বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়াইতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অনুসরণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর দিতেছিলেন, হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর অনুসরণ করেন, আবু বকরের তাকবীর শুনে পুরো মসজিদে নববীর মুসল্লিরা তখন নামাজ আদায় করতেছিলেন। শুনতেছেন ভাইয়েরা, এই জীবনের এই শেষ মুহূর্তটায় এত করুণ অবস্থার মধ্যে পর্যন্ত তিনি নামাজ মসজিদে গিয়ে পড়ার জন্য এতটা বিকুল হয়ে যান, আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আউলিয়া এবং বুজুগান আর গাউস দরবেশ কুতুব হইয়া ফের এই কথা বলা যে আমাদের নামাজ মাফ, আমাদের গুরির দরে নামাজ মাফ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন আজু আলা তামাসসাকু বিহা ওয়া আজু আলাইহা বিন নওয়াজিজ। হে উম্মত, তোমাদের দায়িত্ব আমার আদর্শ গ্রহণ করা, আমার আদর্শ ধারণ করা, আমার সাহাবীদের আদর্শ ধারণ করা। আমরা যারা যে কামিয়াব হইতে চাই, সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে চাই, জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই, জাহান্নামের আগুন নিভাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তা আমাদের জন্য রাস্তা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা, তারই তরিকা। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যেই তোমাদের জন্য নমুনা, কামেল নমুনা, তার আখলাক, তার ইবাদত, তার আমর, তার জিন্দা তোমাদের জন্য নমুনা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জীবনের শেষ লগ্নে করুণ হালতে পর্যন্ত নামাজ ত্যাগ করতেছেন না, তার উম্মতের কোনো মানুষের এই কথা বলে আমার নামাজ লাগবে না, এটা কি হেদায়েতের রাস্তা না গুমরাহির রাস্তা হলো? কি শুনতেছেন ভাইয়েরা? খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ কি হারগিজ বামঞ্জিল নাকাহাত রসিদ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নসিব করেন, তার সুন্নতের মহব্বত নসিব করেন, সেই মোতাবেক জিন্দগি বানানোর আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি সেই কখন বলতেছিলাম যে হুজ্জতুল ইসলাম ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহের অভ্যাস ছিল যে তিনি যখন নাকি সকালবেলা ফজরের পরে এরকম দেখতেন যে মানুষজন ভিড় করতেছে, কিন্তু তার মধ্যেও তিনি এসাকে টাইম হলে আসতে ওইটা নামাজটা পড়ে ফেলতেন। কি কথা বুঝেন না ভাইয়েরা? কিন্তু হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখতেন যে লোকজন বসে আছে, তাদের সঙ্গে বসিয়ে থাকতেন। আজই মামলা যে ভাই এসাকের নামাজ কোনো ফরজ তো না, কোনো ওয়াজিব তো না, হ্যাঁ এই নফল নামাজ পড়লে সওয়াব পাবো, না পড়লে তো আল্লাহ পাক জিজ্ঞাসা তো করবেন না। কিন্তু এখানে গভীর বিষয় লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের সেটা নজরে পড়ে কিনা, আরে ভাই আজীব মামলা। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এক সাহাবীকে দেখলে তিনি বললেন ইজলিস বিনা নুমিন সাআতান, বাইরে চলো একসাথে বসি। দুই মুমিন একসাথে বসলে ঈমান বাড়ে, নূর বাড়ে, আল্লাহর নৈকট্য বাড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে। ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াইতে, নূর বাড়াইতে, নৈকট্য আরো অর্জন করতেন ওই এশাকের নামাজ পড়ার সুরতে। আর হযরত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর নৈকট্য আরো বাড়াইতেন, সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেন ওই আল্লাহর বান্দাদের সঙ্গে, ঈমানওয়ালাদের সঙ্গে বসতে বসতে। শুনতেছেন ভাইয়েরা, আল জালিস সালে খায়রু মিনাল বাদা, وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبادلين فيا. حديث সহি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বলেন যে যেই বান্দারা আপসে আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করে তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। যেই বন্দারা আমার মহব্বতে এক জায়গায় একসাথে বসে, আর কোন আমলের কথা এখানে উল্লেখ নেই হাদিসে এই অংশে, যে খালি এতটুকু যে আমার মহব্বতে একসাথে বসে গেছে, আমার মহব্বতের ভিত্তি তাদেরকে এক জায়গায় বসাইছে, একসাথে বসাইছে, এই দৃশ্য দেখলে আমার মহব্বত এদের সকলের জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত হুজ্জাতুল ইসলাম মাওলানা নানুতীর নজরে হয়তো ভাই হাদিস শরীফ ছিল যে তিনি এশরাক করে আল্লাহকে খুশি করেন, ঠিক আছে, কিন্তু আমি আরেক রাস্তা ধরলাম, আমি মাওলার দেওয়ানাদের সঙ্গে বসে বসে আল্লাহ আমার আল্লাহকে খুশি করব। শুনতেছেন ভাইরা, আজীব শান আল্লাহর বলিদের এবং উলামায়ে দ্বীন, এই জন্য এলমে নবুয়ত এলমে ওহী যাদের চোখের সামনে থাকে, হ্যাঁ না, বসিরাতে মুস্তাকিম আর দিল কাছে গুমরাহ নেজ, যারা সিরাতুল মুস্তাকিমের সত্যিকার এলেমওয়ালা, সমজওয়ালা, বুঝওয়ালা, আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের কামেল হেদায়েত তাদেরকে দান করেন, তাদের কোন ক্রমেই জীবনে গুমরাহি থাকে না, অন্ধকার থাকে না, মানুষের নজরে মনে হয় যে তিনি পিছনে আছেন, কিন্তু সে আল্লাহ এমন এক বুঝ, এমন এক সমজ, এমন এক তাফাক্কুহ, এমন এক নূর আল্লাহ পাক তাদেরকে দান করেন যে নূর তাদেরকে ঊর্ধ্বের দিকে উড়ে নিয়েই যেতে থাকে। শুনতেছেন ভাই, কিন্তু তরিকা হলো এটা, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, একটা হচ্ছে খালেস তরিকার উপর চলা, শরীয়তে পাকের রাস্তার উপর চলা, আরেকটা হচ্ছে আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসা করা, দুটোটাই গুরুত্বপূর্ণ, দুটোটাই জরুরি। অনেক মুসলমান ভাইয়েরা ভুলের মধ্যে আছে, তারা মনে করে আমার আমল জান্নাতে নিয়ে যাবে, আমার ঈমান জান্নাতে নিয়ে যাবে, আমার ইলম জান্নাতে নিয়ে যাবে। কি শুনতেছেন ভাইয়েরা, আমার ভাইরা তো হযরত হাকিমুল উম্মত মাওলানা ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মুসলমান ভাইরা আমাদের খেয়াল করার বিষয় হলো ইবলিসের নিকট কি এলেম কম ছিল, আমল কম ছিল, এবাদত কম ছিল, মারিফত কম ছিল, তারপরও তো মরদুদ হলো না। এজন্য নিজের এলেমের কারণে গর্ব, আমলের কারণে গর্ব, জ্ঞানের কারণে গর্ব, গরিমা এবং অহংকার করা কোন ক্রমেই ঠিক না। মানুষ যখন কাউকে নিজের বড় বানায় তো সে বিনয়ী হয়, নিজে নত হয়, আর এই নত হওয়াটাকে আল্লাহ পাক পছন্দ করেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই বান্দা আল্লাহর জন্য নিজেকে ছোট করে, নত হয়, আল্লাহ পাক তাকে বহু উর্ধে উঠে আনেন। তো যখন কোন বান্দা আরেক বান্দাকে, আলেমে দ্বীনকে, কোন আল্লাহওয়ালাকে নিজের মুরব্বী বানায় তো তাওয়াজু নসিব হয়, এই তাওয়াজু তাকে উর্ধে উঠায়, মকবুল বান্দাদের মধ্যে সামিল করে দেয়, হ্যাঁ না। ওয়াকুনু মা সাদিকিন, এটাই হচ্ছে ওয়াকুনু মা সাদিকিন, যে তুমি একদিকে ইবাদতওয়ালা বন্দেগীওয়ালা জিন্দেগী বানাও, আরেকদিকে সাদিকিন কামিলিন আল্লাহওয়ালা যারা তাদের সঙ্গেও তুমি উঠা বসা রাখো, তাদের মহব্বত রাখো, তাদের তালিম তরবিয়ত অর্জন করো। এই ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতী রহমতুল্লাহ আলাইহি, এত বড় উচ্চমানের ফকিহ এবং আলেম ও মুহাদ্দিস, তারপরেও তারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহির নিকট কেন গেছিলেন? হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হাজী সাহেবের নিকট মসলা মাসাইল পড়তে যাইনি, বুখারী শরীফ পড়তে যায়নি, ফতোয়া শামি আলমগিরি পড়তে যায়নি, হাম ইসলিয়ে গায়ে হাজী সাহেবকে পাস তোমার তাকে আমার মালুমাত মামুলাত বন যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সোহবতে আমরা এজন্য গেছি যা কিছু এলম অর্জন করার তৌফিক হয়েছে সেটার মোতাবেক আমুলি জিন্দিগি যাতে আল্লাহর উলির সোহবতের বরকতে নসিব হয়ে যায়, তার দোয়ার বরকতে নসিব হয়ে যায়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাদরাকে হাকিমে হাদিস শরীফ আছে হাদিসে মারফু আল বারাকা মা আকাবিরুকুম, এলমের বরকত আমলের বরকত এখলাসের বরকত দীনি জিন্দিগির বরকত পুরা জিন্দিগির বরকত দুজাহানের বরকত আর রহমত তোমরা যদি পাইতে চাও এটা মা আকাবিরুকুম, এটা তোমাদের যারা আকাবির দীন তাদের মাইয়ত তাদের সোহবত তাদের তালিম তাদের তরবিয়তের পথেই এই দৌলত তোমাদের নসিব হবে। শুনতেছেন ভাই, আল বারাকা মানে মুকাম্মাল রহমত বরকত, এটা যদি পাইতে চাও তো সেটা আকাবিরের পথে তোমাদের মহান বুজুর্গানের দিনের পথে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন সম্মুখে কারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সাহাবীদেরকে তিনি সবক দিলেন আমার পরে তোমাদের যারা বড় তোমার নিজের তোমরা আমার নিকট থেকে দীন শিখছো ঈমান শিখছো কোরআন শিখছো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখছো সবই সত্য এবং তোমাদের আমলি জিন্দিগিও আছে, কিন্তু এত সত্ত্বেও আমার পরে আকাবের দীন তোমাদের মধ্যে যারা বড় এলমে আমলে দীনের ক্ষেত্রে তাদেরকে অগ্রগামী এবং বড় জানবে এবং তাদের পিছনে চলবে তো তোমরা কামিয়াব হবে। শুনতেছেন ভাইয়েরা, তো সাহাবীদেরকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সবক দিলেন এর মানে তাদের মাধ্যমে তাম উম্মতকে সবক দিলেন সর্বযুগের মুসলমানদের কামিয়াবির রাস্তা যে তাদের আকাবের পথে চলা। এজন্যই আমাদের এই বড় বড় আকাবের দিন হজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাই, হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতি রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, মাওলানা খলিল আহমদ সারনপুর রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা ইউসুফ বিন্নুর রহমতুল্লাহ আলাই, এত আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাই, এক একজন এলমের এত বড় বড় মহাসাগর হওয়া সত্ত্বেও তারা সকলেই বুজুর্গানে দীনের সামনে মাথা নত করছেন আকাবের সামনে মাথা ঝুঁকাইছেন। এই মাথা ঝুঁকানো তাদেরকে ছোট বাড়ায় নাই, তাদেরকে অনেক ঊর্ধ্বে উঠে নিয়ে গেছে, এই জিনিস তাদেরকে ঊর্ধ্বে উঠে নিয়ে গেছে। শুনতেছেন ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইমান ইমান ও আমলের রাস্তা নসিব করেন, ইখলাস নসিব করেন, ইমানে কামিল দান করেন, আল্লাহর ভয় নসিব করেন, আল্লাহর মহব্বত নসিব করেন, সুন্নতের মহব্বত নসিব করেন, গুনামুক্ত জিন্দগি দান করেন, কিন্তু আকাবের পথে চলারও তৌফিক দান করেন। আকাবের রাস্তার উপর যারা চলে না তো তারা কোনো সই রাস্তার উপরে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সব গুমরাহি থেকে হেফাজত করেন, সব নাদানি থেকে হেফাজত করেন। হ্যাঁ ভাই, কি পড়ছিলাম আয়াত শরীফ এখানে বলো না পড়ো, মাশাআল্লাহ আজীব শান এবং আজীব মামলা যে ভাই আকাবের বরকত বড় আজীব। হ্যাঁ, আমার শেখ আর বিল্লা মাওলানা হাকিম মোহাম্মদ আফতার সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে ভাই আমি তো দুনিয়ার কোন মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইনি, আমি হেদায়া পড়াইনি, আমি তাফসীরে জালালাইন ফতোয়া আমি পড়াই না, কিন্তু সারা দুনিয়ার বড় বড় উলামা মুহাদ্দিসিনরা আমার নিকটে আসে আল্লাহর মহব্বত মারিফত শিখার জন্য, দিন শিখার জন্য, জিন্দগি বানানোর জন্য। কি ব্যাপার, তারা তো এক একজন বিরাট বড় বড় আলেম, হজরত মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, এত বড় বড় মানুষ তারা আমার নিকট আসেন তো কি দেখে আসেন। তিনি বলতেন চাঁদ তারে মেরে কদমো মে বিছে যাতে হ্যাঁ, এ বুজুর্গো কি দোয়াও কা আসর লাগতা হ্যায়, এই বড় বড় আলেমী দিন হওয়া সত্ত্বেও তারা যে আমার নিকট আসেন এটা আমার বুজুর্গান দিনের দোয়ার বরকতে। ওই ওলামায় দিন যাইতেন কি জন্য, তারা দেখতেন যে আমাদের এলেম আছে, আমরা পুরা তিরমিজি শরীফ শানদার পড়াই দিতে পারি, বুখারী শরীফ পড়াই দিতে পারি, দারুল ইফতা ফতোয়া শামি আলমগীর থেকে ফতোয়া দিতে পারি, কিন্তু এই আল্লাহ ওয়ালার সিনাতে যে নূর আছে এই নূরটা তো আমার কাছে নাই। এই আল্লাহ ওয়ালার আল্লাহর সঙ্গে সম্পর্ক যত গভীর এবং নিবিড় এই জিনিসটা এই ব্যাপারটা তো আমার সঙ্গে নাই। ভারতের বিখ্যাত আলেমী দিন হযরত মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, শুনতেছেন ভাইয়েরা, হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, হযরত মাওলানা আবুল হাসান মিয়া আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী, এত বড় বড় আলেম হযরত মাওলানা আবরারুখ সাহেব রহমতুল্লাহ আলী, এই তারা সকলেই নিজ নিজ জায়গাতে বিরাট বড় আলেম হওয়া সত্ত্বেও, তাদের মতো এত বড় আলেম না হওয়া সত্ত্বেও, এক বড় বুজুর্গ ওলি আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলীর নিকট এ তারা সকলেই আদবের সঙ্গে যাইতেন। শুনতেছেন ভাইয়েরা, আজই মানুষ ওই হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই জাহেরি এলমের ক্ষেত্রে এই নামে উল্লেখ করা কোন একজন আলেমের সমান ছিলেন না, কিন্তু ইনারা সকলেই মনে করতেন ইনি আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বড়। বড় কি সে, বড় কোন ব্যাপারে, সেই জিনিসটা কি? হুমুল কাওমু লা ইয়াসখা বিহিম জালিসুহুম। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আমার এই খাস বান্দা যারা এই জাকিরিন এই মুকাররাবিন এদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে উঠা বসা রাখবে, এরা কেউ হতবাগা হবে না, আমার রহমত থেকে বঞ্চিত হবে না, জাহান্নামী হবে না। শুনতেছেন ভাইরা, এই উলামায়ে দিন তাদের এই হাদিস শরীফ পড়া ছিল, আমাদের কাছে এলম আছে, নামাজ আছে, জিকির আছে, তেলাওয়াত আছে এবং হাজারো আমল আছে, কিন্তু এই আল্লাহর মুকাররব খাস বান্দাদের আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক আছে, আল্লাহ পাক বলেই রাখছেন যে তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে উঠা বসা রাখবে আমি আল্লাহ তাদেরকে মাহরুম করব না, মাইখানিকা মাহরুম বি মাহরুম নেই হ্যায়, আল্লাহ পাকের খাস বান্দাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদেরকে মাহরুম করবেন না। এজন্য যে সকল মানুষ কোন আল্লাহর খাস বান্দাদের সঙ্গে মহব্বত রাখে, উঠা বসা রাখে, সম্পর্ক রাখে, হয় তারা উলি আল্লাহ হয়ে যাবে, আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে সব গুনাহ থেকে কামিল তওবা নসিব হওয়ার পর তার মৃত্যু হবে। আর ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার করছেন, ঘোষণা করছেন ওহির সূত্রে, আত্তায়েবু মিনাজ জাম্বি কামান লা জাম্বালা, যেই বান্দা গুনাহ থেকে তওবা করলো আল্লাহ পাক তাকে বিলকুল বেগুনাহ বান্দার মতো বানায় দেন, তার জিন্দগিতে কোনো গুনাহ নাই। হযরত থানবী নবরুল্লাহ তাআলার কথা বলেন, তওবা গুনাহোঁ কো মিটা দেতি হ্যায় জেসে বারুদ জরাসি হোতি হ্যায় লেকিন বড়ে বড়ে পাহাড়ों কো উড়া দেতি হ্যায়। যে মানুষ যখন তওবা করে তার এই তওবার উসিলাতে তার জীবনের হাজারো লাখ কোটি গুনার পাহাড় তওবার দ্বারা বিস্মার হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়, নির্মূল হয়ে যায়। তিনি বলেন, যেমন নাকি একটুখানি বারুদের বোমা যদি একটা পাহাড়ের উপর নিক্ষেপ করা হয়, এই অল্প বারুদের আঘাতে বিশাল বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তওবা আল্লাহর পক্ষ থেকে দেওয়া গুনাহগার বান্দাদের হাতে এমন এক আসমানি বোমা এবং বারুদ, এইটা যখন জীবনের লাখো কোটি গুনার পাহাড়ের উপর নিক্ষিপ্ত হয়, এই তওবার বারুদের চোটে জীবনের সব গুনার পাহাড় মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শুনতেছেন ভাই? এজন্য আল্লাহ ওয়ালাদে আমরা নেক আমলও করবো ইনশাআল্লাহ তাআলা, ওলামায়ে দ্বীনের সঙ্গে থাকবো, আহলে হকের সঙ্গে জুড়ে থাকবো, এবং এটা মনে রাখা চাই যে ইসলামের এমন কোন শিক্ষা নাই যে নবীর পরেও যে সব মানুষ এক ওলি আল্লাহর পিছনে ভিড়বার কোন জায়গায় যেতে পারবো না, এরকম কোন কথা আছে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পরে কেউ বসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিকট, কেউ উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিকট, কেউ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিকট, কেউ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর নিকট, কেউ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিকট, কেউ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিকট, কেউ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু নিকট, যে যেখানেই বসছেন, যার সুবতে বসছেন, যে কোন সাহাবীর সঙ্গে বসছেন, কেউ তো মাহরুম হন নাই। এবং হযরত আবু বকর কোনদিন বলেন নাই যে তুমি উমর সকলে আপন জন, সকলে ঘনিষ্ঠ জন, সকলে একদম ভাই ভাই, বিলকুল ভাই ভাই। শুনতেছেন ভাই? এজন্য তো যে কোনো আল্লাহ ওয়ালা যারা সুন্নতের অনুসারী, শরীয়তে পাকের অনুসারী যে কোনো একজনের সঙ্গে সম্পর্ক রাখলে তো কিসমত খুলবে, হ্যাঁ আখেরাতের জান্নাতের রাস্তা চলা আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা আসান হয়ে যাবে। হযরত শেখুল ইসলাম মাওলানা হোসেন মদনী নবরুল্লাহ তাআলা বরকাতুহু সিলেটে ছিলেন, শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির পরে হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই মহান আলেমে দ্বীন মুহাদ্দিসের জায়গা পূরণ করবে কে? নিয়ে আসো মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেবকে সিলেট থেকে দেওবন্দে, এই মানুষটাকে দিয়েই তার উস্তাদের জায়গা পূরণ করতে হবে। কি কথা বুঝেন না ভাইরা? তো হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমুল্লাহর মতো এত বড় মুজাদ্দিদের নজর দারুল দেওবন্দের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের পোস্টের জন্য নির্বাচন করছে শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী হুতবেলিকে। শুনতেছেন ভাইরা? ওইদিকে শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, কি বলবো আমি আপনাদেরকে, আমরা অন্ধের দল আজকে হয়ে গেছে দুনিয়াতে অনেকে। হ্যাঁ, এই মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই এত বড় বিস্ময়কর মানুষ, এত বড় এলমে নবুয়তওয়ালা, এত বড় নূরে নবুয়তওয়ালা, এত বিস্ময়কর এখলাসওয়ালা, তার ছাত্ররা তার নিকটে পড়েন। শুনতেছেন ভাইরা? তার ছাত্ররা তার নিকটে পড়েন এবং তার এলমের মহাসাগরের সামনে সবাই মাথা নত করেন এবং সকলে হতহম্ব আল্লাহু আকবার কি মানুষ তিনি। হযরত মাদানী এত বড় মাপের মুহাদ্দিস ছিলেন, কিন্তু হযরত মাদানীর সবকের পর বৃহস্পতিবার বিকালে হযরত মাদানী ওই বড় বড় মাপের এক এক সাগরের শিষ্য কেউ যাইতেছেন হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমুল্লাহর সোহবতে, কেউ যাইতেছেন এইখান থেকে সোজা সাহারানপুরে শেখুল হাদিস মাওলানা জাকির রহমুল্লাহর সোহবতে। হযরত মাদানী খুশি, খুশি না, যাও তোমরা যাও, এই কোনো আজব কথা। আমার এগুলো শুনলে, দেখে, এগুলো মনে পড়লে তাজ্জব লাগে যে এই আমাদের আকাবের দিন কি ছিলেন। হযরত মাদানী যেই যুগে দারুল দেওবন্দে পড়াইতেন তার মতো মানুষ, এবং সেই যুগে হযরত মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আলেম মুহাদ্দিস, হযরত মাওলানা ইব্রাহিম বলিয়বি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সাইয়েদ মুর্তজা হাসান রহমতুল্লাহ আলাইহি, এক একজন মানে বিরাট বড় বড় আলেম মুহাদ্দিস ফকিহ এবং এক একজন বড় বড় আরেফ কামিল ওলি আল্লাহ। কি শুনতেছেন ভাইরা? কিন্তু এরপরে কি থানা ভবন যাওয়ার দরকার আছে? কি দরকারটা বাহ্যিকভাবে এটা কি মনে হয় না? আমরা অনেকে মনে করতে পারি যে কিরকম আমাদের মাদ্রাসাতে এত বড় বড় রিয়েল আছে, বড় আলেম বড় বলি, তুমি আরেক জায়গায় যাবে কি জন্য? কিন্তু এত ছোট্ট আমাদের আকাবের কাউকে তো বাধা দিলেন না, বরং খুশি, যাও যাও। বরং হযরত মাওলানা সাইয়েদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল মাজিদ দইয়াবাদী এবং মাওলানা আব্দুল বারী নদভী, দুজন হযরত মাদানীর নিকট মুরিদ হইতে আসলে তিনি বললেন যে তোমরা চলো, আমি এক জায়গায় যাবো সফরে, বলো যে থানা ভবন যাবো মাওলানা থানভীর নিকট। ওনারা মনে করছেন যে ভাই ঠিক আছে, আমরা হযরতের কাছে বায়াত হব, তো উনি আমাদের মুরব্বী, উনি নির্দেশ করছেন সঙ্গে চলো, মজা, আমাদের মুরব্বীর সঙ্গে সফর করব, ভালো। তো গেলেন, ট্রেনে সফর করলেন, থানা ভবন গেলেন, হাকিমুল উম্মত থানভীর নিকট গিয়ে হযরত মাদানী বললেন, মুসাফা করার পরে বসার পরে বললেন, হযরত এই দুজনকে বায়াত করেন, আজীব মামলা। মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী তার লেখা মনে হয় 800 পৃষ্ঠা হবে কিনা ওই কিতাবটা, বহুত মোটা, ওর মধ্যে লিখতেছেন যে আমি হতবাক যে কিরে আমি আসলাম মাওলানা মাদানীর নিকট বায়াত হইতে, আর তিনি আমাদের নিকট আরেকজনের কাছে ন্যস্ত করতেছে, হযরত বায়াত করেন। এখন আমাদের মুরব্বী বসা, দুই মুরব্বী একসঙ্গে বসা, কথা বলি কেমনে, জবান বন্ধ, চুপ করে বসে আছি। হযরত থানভী যে অত্যন্ত সচেতন দূরদর্শী মানুষ, এবং তার তো উসুল আছে না, সব আকাবেরই উসুল আছে, তিনি হঠাৎ আমাদের দিকে মুতাওয়াজ্জে হয়ে বললেন, আপনারা কি আমার কাছে বায়াত হতে আসছেন? মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী বলেন, আমি জানতাম যে হযরত থানভী স্পষ্ট কথা, পরিষ্কার কথা পছন্দ করেন, অস্পষ্ট কথা বললে তিনি নারাজ হন, অনেক কষ্ট পান, এজন্য আমি কথা গোপন না রেখে পরিষ্কার বললাম, আমরা দেওবন্দ গেছিলাম হযরত মাদানীর হাতে বায়াত হওয়ার জন্য। তো এই সময় মাওলানা দরিয়াবাদী লেখেন যে হযরত থানভী তখন হযরত মাদানীকে বললেন, ওনারা তো বলেন আপনার কাছে বায়াত হতে আসছেন, আর আপনি বলেন যে আপনি বায়াত করেন। আশ্চর্য মানুষ হযরত মাদানী, তখন তিনি আবার বললেন যে আমি তো বলি হযরত আপনি ওদের বায়াত করে নেন, আপনি বায়াত করেন। থানভী হতবাক, যে আল্লাহ কোন তরিকা, ওখানে তো উসুল বড় শক্ত কঠিন ছিল, কিন্তু হযরত মাদানী যেহেতু একদিকে বড় আলেমে দিন, আরেকদিকে সাইয়েদ আওলাদ রসুল হাকিমুল উম্মত থানভী, এটার এহতেরামের কারণে তিনি তখন মধ্যম পন্থা অবলম্বন করে বললেন, আচ্ছা একটা আমি পথ বলি, বলেন সেটা হলো ওরা আসছে আগ্রহ করে আপনার নিকট বায়াত হওয়ার জন্য, বায়াত আপনি করেন। আর এসলাই সম্পর্কটা আমার সঙ্গে থাক, ওদের যখন যা দরকার হবে আমার সঙ্গে পরামর্শ করে করে চলবে, যেটাকে এসলাই সম্পর্ক বলে, এটা করলে সুন্দর হবে। হযরত মাদানী বললেন আচ্ছা ঠিক আছে তাহলে। শুনতেছেন ভাইরা, এতটা মধুর সম্পর্ক ছিল আমাদের আকাবিরের মধ্যে, কিন্তু এই জমানার কিছু মানুষ এই দুই বুজুর্গকে কেন্দ্র করে নিজেদের ভুল বুঝাবুঝির মাত্রা আর রেকর্ড বই খালি আমরা বাড়াইতেই থাকি, এটা আমাদের জন্য বড় ধ্বংসাত্মক বিষয়। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বিখ্যাত আলিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আমাদের সমগ্র উপমহাদেশ সমস্ত ওলামাদের শ্রদ্ধেয় মহান ব্যক্তিত্ব ছিলেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে হাকিম রাজনৈতিক দলের তিনি একদম উচ্চ স্থানীয় শীর্ষস্থানের নেতৃত্বে ছিলেন। এই কথা বুঝেন নাই? মুফতি শফিজা মোহাম্মদুল্লাহ আলাই বলেন হযরত মাদানী একদম একলাসের সঙ্গে আল্লাহকে হাজির নাজির যায় না, মনে করতেন যে ভারতের মুসলমানদের এই দেশটা এই ভারতটা দুই খণ্ড না হইয়া একসাথে থাকলে এটাতে মুসলমানদের ফায়দা বেশি। একলাসের সাথে এটা মনে করতেন। হাকিমুল উম্মত মাওলানা থানভী একলাসের সাথে মনে করতেন দুই খণ্ড হয়ে একটা ভাগ মুসলমানদের জন্য আলাদা হয়ে গেলে মুসলমানদের জন্য এটা ফায়দা হবে। ইনিও একলাসওয়ালা, ইনিও একলাসওয়ালা, ইনিও কোরআন বুঝেন, ইনিও কোরআন বুঝেন, ইনিও দিন বুঝেন, ইনিও দিন বুঝেন, ইনিও বিরাট বড় আলেম, ইনিও বিরাট বড় আলেম, দুইজনে দুইজনকে মহব্বত করেন। কে কেউই নেতা হওয়ার জন্য এই কাজ করেন নাই, কেউই নাম কামাই করার জন্য এটা করেন নাই, প্রত্যেকেই মুসলমানদের ভালাইয়ের নিয়তে, মঙ্গলের নিয়তে, কামিয়াবের নিয়তে, আল্লাহ সন্তুষ্টির নিয়তেই এটা করছেন। তার মানে এই দাঁড়াইলো যে একটা সময়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের দুই ভাগ ছিল, দিন তাদের দুই ভাগ ছিল না। কি কথা বুঝে আসছে ভাইরা? দিন তাদের দুই ভাগ ছিল না, কোরআন তাদের দুই ভাগ ছিল না, শরীয়ত তাদের দুই ভাগ ছিল না, মজহাব তাদের দুই ভাগ ছিল না, লক্ষ্য তাদের দুই ভাগ ছিল না, এবং ভিন্ন ছিল না, অভিন্ন লক্ষ্য, অভিন্ন উদ্দেশ্য, অভিন্ন দিন, অভিন্ন ইসলাম, অভিন্ন কোরআন, অভিন্ন এখলাস এবং অভিন্ন তরিকার অভিন্ন মাশায়েখরই তারা পূর্ণ অনুসারে ছিলেন। কি কথা বুঝেন না ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের এই আকাবিরের মহব্বত আমাদেরকে নসিব করেন, আজমত নসিব করেন, তাদের মহব্বত আজমত নিয়া আমাদেরকে বাঁচা মরার জন্য আল্লাহ তাআলা কবুল করেন এবং তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আমি অনেক বছর থেকে এই অঞ্চলে আসি, যখন থেকেই সর্বপ্রথম এই হবিগঞ্জে আমি আসছিলাম, এই বানিয়া চং তো আমি জানতাম না, কিন্তু এখানকার ওলামায়ে কেরাম মুহিবিনরা দাওয়াত করছেন, আসছি আমি এখানে, প্রথম নম্বরে এখানে আসছিলাম এই দারুল কোরআন মাদ্রাসায়। এই শহরও আপনাদের এখানে জলসা হয়েছিল, সেই থেকে আলহামদুলিল্লাহ যখনই আসি এই অঞ্চলের যে যারা ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম দিনের সঙ্গে যাদের গভীর সম্পর্ক এবং কেন্দ্রীয় এবং নেতৃস্থানীয় সম্পর্ক আছে, তারা আমাকে বড় মহব্বত করছেন, বহুত আপ্যায়ন করছেন, ভীষণ আন্তরিকতার পরিচয় দিচ্ছেন, যেটার একবারের জন্য কখনো আমি ব্যতিক্রম দেখি নাই তিল মাত্র। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উচ্চ মর্যাদা দান করেন, উচ্চ মকাম দান করেন। এই তখন থেকে প্রথমবারই যখন আসছিলাম, এই হাফেজ আতাউর রহমান সাহেব, হ্যাঁ না, এই যে হুজুর যিনি আজকে এই মাদ্রাসার মনে হয় নায়েব মুহতামিম, এই হুজুর এখন মুহতামিম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তখন তো হুজুর নায়েব মুহতামিম ছিলেন, এখন হুজুর মুহতামিম। প্রথমবারে এসে হুজুরকে পাইছিলাম, আমাদের হাজি ফরিদ সাহেব, ইনারা সকলে, এই মাওলানা গোলাম কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাই, সকলেই ওই সময় থেকেই বহুত মহব্বত করতেন এবং অনেক বেশি আন্তরিকতা, মহব্বত এবং আপ্যায়ন সব করছেন তারা। হাদিফ পরিচক একদম তার বাড়িতে পর্যন্ত নিয়ে দোস্ত আবাবদের সঙ্গে বিপুল খেদমত এবং মেহমানদারি করছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বহুত বহুত জায়গায় খায়ের দান করেন। গত বছর আমি আসতে পারিনি, আসলে আমি হঠাৎ করে এমনটা মারাত্মক অসুস্থ হয়ে গেছিলাম, আমি কথাই বলতে পারতাম না। অনেক প্রোগ্রাম আমার খতম হয়ে গেছিল, ভোলার 13টা প্রোগ্রামের একটা তো আমি শুরু করতে পারিনি। গলার আওয়াজ একদমই এমন হয়েছিল যে কোনো কথা বলা যায় নাই, এবং এমনটা কষ্টকর অবস্থা আমার একটা বছরই কাটছে প্রায়, বরং তার চেয়েও বেশি, প্রায় 12-13 মাস। কিন্তু আল্লাহ পাকের মেহরবানি, আপনাদের সকলের দোয়া। তো ডাক্তাররা বলছিল যে গলা অপারেশন করতে হবে, 3-3 ঢাকার প্রফেসর বলছিলেন, কিন্তু আমি বস ওইদিকে যাইনি। বুজুর্গান দিন আল্লাহ পাকের বন্দারা বলছেন, দোয়া করতেছি। এবং আরো খাস কোন বিষয় ছিল, মদিনা মুনাব্বারা থেকে ওলামা বুজুর্গান দিন বলতেছিলেন যে বস আমরা দোয়া করতেছি, আপনার অপারেশন করতে হবে না ইনশাআল্লাহ। যাই হোক, কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা চলতেছিল, এখনো চলতেছে, আল্লাহ পাক মেহরবানি করছেন। কিন্তু এই বড় কঠিন ব্যাপার হলো যে যখনই আমি কোনো কারণে বলি যে বানিয়া চরং এবার প্রোগ্রাম রাখতে পারতেছি না, যারা যতটুকু নারাজ হয় বানিয়া চরংওয়ালারা তার চেয়ে অনেক ভীষণ নারাজ হন। আজি এত বেশি নারাজ হন যে দোস্তের মধ্যে এখন আমি ভয় পেয়ে যেতেছি। আজকেই হবিগঞ্জে বসে পরামর্শ হইতেছিল যে আগামী বছরের জন্য সারা দেশে যে প্রোগ্রাম শিডিউল তৈরি হচ্ছে, যে হবিগঞ্জের জন্য প্রোগ্রাম, এখানে সব দিক থেকে সকলে প্রোগ্রাম চায়, ওইদিকে বাহুবল, ওইদিকে লাখাই, ওইদিকে নবীনগর, ওইদিকে কি জানি নবীগঞ্জ, আরো অনেক এলাকা। তো সবগুলো মিলে আমার প্রোগ্রাম শুরু করতে হবে শনিবার, বৃহস্পতিবার ঢাকায় ফিরে যাওয়া লাগবে, এতে আমি বুধবার পর্যন্তই শুধু থাকা সম্ভব। তাতে আবার দেখা গেল যে বাহুবল বানিয়ে চমকের ভিতরে যোগ করা যায় না, ও অন্যান্যরা এই বছর যাদের প্রোগ্রাম দিতে পারি নাই, আগামী বছর হয়তো প্রোগ্রাম দিতে হবে, ওইটা যদি দিতে হয় তাহলে এদিকে যোগ করা যায় না। আর আমি খালি মনে মনে ভয় পাই, বানিয়া চঙ্গে না দিলে আমার খবর আছে, এমন এক মুশকিল বিষয়, কি যে করব। আপনাদের এত মহব্বত, আল্লাহ তাআলা আপনাদের মহব্বতের উসিলে আমাকে মাফ করে দেন, আর আপনাদের মর্তবা দুজাহানে অনেক বুলন্দ করে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, এটাকে বিশাল বড় জামিয়া হিসাবে কবুল করেন, হকের এবং হেদায়েতের এবং সুন্নতের আমাদের আকাবের তরিকার উপরে কিয়ামত পর্যন্তের জন্য আজিমুশান মারকাজে দীন রূপে কবুল করেন। আর আল্লাহ করে আগামী বছরই ইনশাআল্লাহ তাআলা এখানে দাওরে হাদিস বুখারি শরীফ পর্যন্ত আল্লাহ করে চালু হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক কবুল করেন। আপনারা এত আল্লাহ আল্লাহ পাকের বান্দারা আসছেন দীনের কথা শোনার জন্য, আল্লাহর মহব্বতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আমাদের আকাবের মহব্বতে আসছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, দুজাহানে কামিয়াব করেন। খোলাসা এতটুকু আমার ভাইরা, সংক্ষিপ্ত কথা এতটুকু, কথা তো অনেক, সার কথা এতটুকু যে আমার ভাইরা যদি এতটুকু কাজ আমরা করি, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদ গুলো আমরা আদায় করি, গুনার কাজ থেকে বাঁচি, গুনাহ হয়ে গেলে তওবা করি, মাফ চাই আল্লাহ পাকের নিকট, আর সে আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকি ইনশাআল্লাহ তাআলা, এতেই আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করে দিবেন। শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাইরা, আম ওয়ালে সে আম মিলতা হয়, আমরুদ ওয়ালে সে আমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, কাপড়ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, মধুওয়ালার কাছে গেলে মধু পাওয়া যায়, দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকলে আল্লাহকে পাওয়া যায়। শুনতেছেন ভাইরা, আল্লাহকে পাওয়া যায়। বড় সহজ রাস্তা, বড় আসান রাস্তা এটা। এই হাদিস যেটা হুমুল কাওম লা ইসকা বিহিম জালিসুম, বিস্ময়কর হাদিস, বিস্ময়কর হাদিস। এই হাদিসের যদি তর্জমার সরা এবং ব্যাখ্যা করতে যাওয়া হয়, বড় সময়েরও কিছু দরকার, কিন্তু এই বক্তাসের সময় এখন কাফি সময় হয়ে গেছে, আমি চাই না যে আর বেশি সময় কথা বলি। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, বহুতই আজীব হাদিস এটা, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে কুদসি আমাদেরকে শুনাইছেন, হুমুল কাওম, যে হুমুল কাওম, আরে নামাজওয়ালাও তো কাওম, নামাজওয়ালা কাওম, তালিমওয়ালা কাওম, একটা কাওম একটা জামাত, তালিমওয়ালা একটা জামাত, নামাজওয়ালা একটা জামাত, হ্যাঁ, হজওয়ালা একটা জামাত, জামাত না, আল কাওম মানে একটা জামাত। কিন্তু আল্লাহ পাক বলেন হুমুল কাওম, এই আমার জিকিরওয়ালা বান্দারা, যাদের জিন্দগি আমার জিকিরে ডুবা, এরাই হল জামাত। আর এটা কিরকম কথা, বাকিরা কি আপনার জামাত না, কি ভাই কথা বুঝেন নাই, এ হজওয়ালারা কি আল্লাহর জামাত না, হজে যারা গেছে আল্লাহর জামাত না, উমরাওয়ালা আল্লাহর জামাত না, রমজানের রোজাওয়ালা আল্লাহর জামাত না, আল্লাহর কাউম না। আল্লাহ পাক বলেন হুমুল কাউম, এরাই হলো কাউম। আরে এরাই কাউম তো বাকি রাখি। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারী শরীফে বুখারীতে বলেন আল্লামু ইশারুন, আল্লামু ইশারুন বিল কামাল। কি অর্থ? হুমুল কাউম, হুম মুবতাদা আল কাউম, মুআররাব বিল্লাম খবর। কি অর্থ হলো? এটা হসরের ফায়দা। আরে জামাত তো এই জামাতি, তার মানে এরা হলো সর্বোচ্চ কামিলিনের জামাত, এরা হলো সর্বোচ্চ কামিলিনের জামাত। কামেল সবাই, নামাজওয়ালা কামেল, রোজাওয়ালা কামেল, হজওয়ালা কামেল, জাকাতওয়ালা কামেল, তাহাজ্জুদওয়ালা কামেল, ইশরাকওয়ালা কামেল, আওয়াবিনওয়ালা কামেল। কিন্তু আল্লাহ পাক বলেন যেই বান্দারা আমার জিকিরওয়ালা জিন্দগি বানাইছে, আমার জিকিরই যাদের পরিচয়, এরা সবচেয়ে বড় কামেল। শুনতেছেন ভাইয়েরা? এজন্যই হযরতে ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাইরা আল্লাহ পাকের জিকির ছাড়বা না, আল্লাহ কা জিকির গাফলত কে সাথ ভি আসর কিয়ে বগৈর নহি রহতা। যেই বন্দা আল্লাহর জিকির করে, চাই এখনো তার গাফলতি ছুটে নাই কিন্তু জিকিরও ছাড়ে না, এই জিকির নিঃসন্দেহে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেই। আমি এই মাওলানা গঙ্গীর এই কথা যখন পড়তাম না, আমার কাছে তাআজ্জুব লাগতো, আল্লাহর এইরকম কথা বলেন কেমনে। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছরই কয়েকদিন আগে হাদিসের কিতাব দেখতে দেখতে হুবহু এই মর্মেই একটা হাদিস শরীফ আমার নজরে পড়ছে আলহামদুলিল্লাহ, যে গাফলতের সাথে, গাফলতের মধ্যেও যদি মানুষ থাকে আর গাফলতের হালতেও আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকে, এই জিকিরও তার ফজিলত নসিব হয়, এই জিকিরের দ্বারাও নূরওয়ালা অন্তর নসিব হয়, এই জিকিরও বান্দাকে আল্লাহর দিকে টানতে থাকে। হ্যাঁ, হাজ শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ বলতেন, জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয়, জিকির জিকিরওয়ালা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। জিকির যখন করে বান্দা, আল্লাহ পাকের রহমতে ডুবা থাকে, আল্লাহর নূরে ডুবা থাকে। তো যে বান্দা নূরওয়ালা, সেই বান্দা জাহান্নামে যায় কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। এজন্য আমার ভাইয়েরা, আমরা দিনের সাথে জুড়ে থাকবো, এখলাসের সাথে আমল করবো, তাকওয়ার উপর চলবো, ভুল হলে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিজে দিনওয়ালা হই, জান্নাতওয়ালা হই, ঘরের লোকদেরকে দিনওয়ালা জান্নাতওয়ালা বানাই। আমরা অনেকে নিজের দিনের ক্ষেত্রে অগ্রগামী বটে, কিন্তু নিজের ঘরের লোকদের ব্যাপারে আমরা অনেকে বেফিকির, এমনটা যাতে না হয়। কেয়ামতের ময়দানে দেখা গেল বাবা তো খুব আল্লাহওয়ালা জান্নাতে যাইতেছেন, তার স্ত্রী তার সন্তানাদি জাহান্নামে যাইতেছে, এমনটা কি আমরা কেউ কামনা করি ভাই? আমরা কেউ চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনে তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, এই আয়াতে পাকের ব্যাখ্যার নিচে এক হাদিস উল্লেখ করেছেন ইবনে কাসীর ইমাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হাদিসে মারফুউ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন জান্নাতে যাবে, গিয়া বলবে যে আয় আল্লাহ আমার আব্বা কই, আমার আব্বা কোথায়, আমার আম্মা কই, কি কথা বুঝেন নাই, আমার সন্তানগুলো কই। হ্যাঁ, তো ওখানে গিয়ে মানুষ অস্থির হবে, বেকারার হবে আমার প্রিয় বন্ধুরা। কিন্তু এইখান থেকে যদি আমরা জিন্দগি না বানায় যায়, এবার আমাদের উপায় কি হবে? কিন্তু ওখানে এক আধি আধি মামলা, ওই হাদিসের কথাটা যে আলোচনা হলো, আল্লাহ পাক বান্দা যদি মুমেন হয়, ওই বাবা মা মুমেন, ওই স্ত্রী মুমেন, ওই সন্তান মুমেন, দিনের উপর ছিল, ইসলামের উপর কায়েম ছিল, আল্লাহ পাক যখন ওই বান্দারের কথা শুনবেন, তো যখন বলা হবে যে তোমার বাবা মা বা তোমার স্ত্রী অথবা তোমার সন্তানরা তো অমুক জায়গায় আছে, মানে তারা তো জান্নাতে আসতে পারে নাই, তখন সেই বান্দা বলবে আল্লাহ আমি যে আমল করছিলাম, আমি তো এই জন্য আমল করছি, আমিও জান্নাতে যাব, আমার এই সব আপনরাও জান্নাতে যাবে। হ্যাঁ, তো এখন তো আমি জান্নাতে, তারা তো আসলো না। আল্লাহ পাক এত রহমতওয়ালা, আজ বলবো যে যা তোরে খুশি করার জন্য ওদেরকেও জান্নাতে নিয়ে আসবে, তাদেরকেও জান্নাত দিয়ে দিবে। আমার প্রিয় বন্ধুরা, যদি ঈমান বড় দৌলত, ঈমানটাকে ধরে রাখি, আল্লাহ তাআলা ঈমানের সাথে জিন্দেগি, ঈমানের সাথে মৌত, সুন্নতের সাথে জিন্দেগি, সুন্নতের সাথে মৌত, আল্লাহ আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر. لا إله إلا أنت، لا إله إلا أنت، لا إله إلا أنت. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم طهر قلوبنا من غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. يا الله يا الله يا الله. اللهم اصلح لنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين، ولا تكلنا إلى أنفسنا طرفة عين، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك حبك حب من يحبك، والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا، واجعل خشيتك أخوف الأشياء عندنا. اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا الله আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদের অন্তরকে পাক সাফ বানায় দেন, আমাদেরকে এখলাস দান করেন, এহসান দান করেন, আমাদেরকে আপনার মহব্বত দান করেন, বন্দিগি নসিব করেন, কুরবে কামিল নূরে কামিল দান করেন, আফিয়তের জিন্দগি নসিব করেন, তাকওয়াওয়ালা হায়াত নসিব করেন, আপনার ইয়াদ জিকিরওয়ালা জিন্দগি নসিব করেন, কামিল সুন্নতের ইত্তেবা আমাদেরকে তৌফিক দান করেন, আকাবের আজমত মহব্বত আমাদের নসিব করেন, তমাম মুশকিল আসান ফরমায়া দেন, সব পরিশানি থেকে নাজাত দিয়ে দেন, সকলের আমলে ইলমে তরাক্কি দান করেন, জিন্দগিতে বরকত দান করেন, গুনাহ থেকে হেফাজত করেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, গোমরা লোকদের থেকে গুমরাই থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ হানাফি সাহাবি মালিক বলি চার মজাবের সঙ্গে সারা বিশ্বে বড় বড় ওলামায় দিন জড়িত ছিলেন, আকাবের উম্মত জড়িত ছিলেন, অনুসারী ছিলেন। আল্লাহ চার মজাব দুনিয়ার যে কোনো প্রান্তে যেভাবে আছে, আল্লাহ চার মজাবের উপর আপনি বেসুমার রহমত নাজিল করেন, চার মজাবের অনুসারীদের উপর বেসুমার রহমত নাজিল করেন, আর চার মজাবের অনুসারীদের উপর আপনি রহমত নাজিল ফরমান, বেসুমার নুসরত নাজিল ফরমান। আল্লাহ এই মজাবের খেলাফ যে সকল ভাইয়েরা বলেন তাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ সমস্ত বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে উম্মতকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের আকাবের দিনের মর্তবাকে আপনি বেশুমার বুলন্দ ফরমায়া দেন, তাদের রাস্তার উপর চলার জন্য আমাদের হিম্মত তৌফিক দান করেন। আল্লাহ এই জামে এই মাদ্রাসাকে বহুত বড় আজিমুশান জামে রূপে আপনি কবুল ফরমান, এখানে এলমে হাদিস দাওরে হাদিস আপনি মঞ্জুর ফরমান। বুখারী শরীফের সবক এখানে চালু হয়ে যায়, তিরমিজি শরীফ মুসলিম শরীফ আল্লাহ সিহাত তার সবক এখানে চালু হয়ে যায়, এলমে হাদিসের নূর এখানে জারি ফরমায়া দেন আপনি। কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান, আমাদের আকাবের আনোয়ার বরকাত এখানে কামিল মুকাম্মল জারি ফরমায়া দেন। আল্লাহ জমিন যারা দিছেন, এই জায়গা যারা দিছেন, এখানে যারা টাকা পয়সা ব্যয় করতেছেন, যারা খেদমত করতেছেন, দুজাহানে তাদের মর্তমা বহুত উপলব্ধ করেন, যে ওলামায় গ্রাম এখানে খেদমত করতেছেন, তোলাভাই গ্রাম পড়তেছেন, তাদের মর্তবা বহুত বুলন্দ করেন, তাদেরকে বড় বড় ওলামা ওলামায়দিন ফুকাহিদ্দিন বড় বড় নায়েবুর রসুলের মাকাম আপনি নসীব ফরমান, আকাবের বরকাত নসীব ফরমান। যিনি এখানে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতামিম ছিলেন, আল্লাহ ইন্তেকাল করছেন, তাকে মাগফিরাতে কামিল নসীব ফরমান, আল্লাহ জান্নাতে বড় দারাজাত নসীব ফরমান, তার ছেলে মোহাম্মদ জুনায়েদের হায়াতে আপনি বরকত দান করেন, বর্তমান মুতামিম সাহেবের হায়াতে বহুত বরকত আফিয়ত নসীব ফরমান, তার খিদমতকে আপনি কবুল ফরমান। আল্লাহ তমাম রোগ বিমারি থেকে আপনি সেহতে হেফাজত আফিয়ত নসীব ফরমান। আল্লাহ এই এলাকার সমস্ত মুসলমানদের ঘরে ঘরে বেসুমার রহমত বরকত নূর নাজিল ফরমান, সকলের হার মুশকিল আসান করে দেন, তমাম পরেশানি থেকে নাজাত দিয়ে দেন, তমাম বালা মুসিবত থেকে নাজাত দিয়ে দেন, বেরোজগারদের রোজগারের ব্যবস্থা করেন, তাদের হালাল রোজগারের ব্যবস্থা না আপনি কোনো ইন্তজাম ফরমায়া দেন, সকলের ব্যবসা
ভবনীদের মধ্যে বরকত দিয়ে দেন, যারা অসুস্থ আছেন, আমাদের আপনজন প্রিয়জন, আমাদের দোস্তাব বন্ধু বান্ধব, আল্লাহ সকল রুগীদেরকে আপনি সেবা দান করেন, পূর্ণ সেহত ও আফিয়ত নসিব ফরমায়া দেন, পূর্ণ সেবা, পূর্ণ সেহত, পূর্ণ আফিয়ত নসিব ফরমায়া দেন, শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করেন, আর ইয়াদেরকে যে মহব্বত দিয়ে রহমত দিয়ে পালেন সেই মহব্বত সেই রহমত আমাদের জন্য মঞ্জুর করেন, আল্লাহ আউলিয়া ইকরামকে যে রহমত দ্বারা আপনি গুনাহ থেকে এবং গুমরাহি থেকে হালাকত থেকে হেফাজত করেন সেই রহমত আপনি আমাদের সকলকে নসীব ফরমায়া দেন, আল্লাহুম্মা আরহামনা বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনা বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনা বিতারকিল মাআসি, ওয়ালা তুসকিনা বিমাআসিয়াতিক, ওয়ালা তুসকিনা বিমাআসিয়াতিক, ওয়ালা তুসকিনা বিমাআসিয়াতিক, আল্লাহুম্মা ফাক্বিনা ফিদ্দীন, ওয়াহাব্বিনা ইলান নাস, ওয়াহাব্বিনা ইলান নাস, রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ তমাম উলামায়ে দ্বীনের হায়াতে আপনি বরকত দেন, তমাম মাশায়েখ ইকরামের হায়াতে বরকত দেন, দ্বীনের তমাম খুদ্দামের হায়াতে বরকত দেন, আপনি বেশুমার নুসরত নাযিল ফরমান, উলামায়ে দ্বীনকে আপসের খুব মিলজুলের সাথে ব্যাপক দ্বীনের খেদমতের তৌফিক আপনি নসীব ফরমান, আল্লাহ আমাদের তমাম আকাবের দারাজাতকে আপনি বুলন্দ ফরমান, তাদের অনুসারীদের জিন্দগিতে রহমত বরকত দান করেন, আপসে খুব উলফত মহব্বত নসীব ফরমান, তমাম দ্বীনি মাদ্রাসা এবং মরকাজ, তমাম দ্বীনে আমাদের আকাবের নিস্পতের তমাম খানকা গুলো এবং তমাম মসজিদ সব বেশুমার রহমত নাজিল ফরমান, আল্লাহ এই তমাম জরুরিয়াতকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা ফরমান, এই জামিয়ার তমাম জরুরিয়াতকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা ফরমায়া দেন, আল্লাহ আমাদের তমাম দোয়া মুনাজাত তমাম মিনতিকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল ফরমান, কবুল ফরমান, জরুর বিজরুর কবুল ফরমান, জরুর বিজরুর কবুল ফরমান, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.